الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله سبحانه وتعالى মহান দরবারে শত সহস্র শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের আজ দশম তারিখে দিনের সর্বোত্তম টাইম আসরের নামাজের পরে আমাদেরকে আল্লাহর ঘরে বসে পবিত্র কালামুল্লাহ শরীফের আলোচনা করা ও শোনার উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আমরা সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দেন সেই কেবলমাত্র হেদায়েত পায়। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেন তিনি কেবলমাত্র হেদায়েত পান। ওমান ইয়ুদলিল ফলান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান, গোমরা করতে চান, তার জন্য পৃথিবীতে কোনো হেদায়েতকারী খুঁজে পাওয়া যাবে না। অনুরূপভাবে আল্লাহ দিনের মাহফিলে বসার সুযোগ আল্লাহ তাদেরকে দান করেন যাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন। আমরা এখানে বসতে পেরেছি আল্লাহ পাক আমাদের উপর গোস্বা হয়েছেন না পছন্দ করেছেন? পছন্দ করেছেন, এই জন্য আমরা বসতে পেরেছি। অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর আলোচনা আমাদের প্রত্যেক দিন চলে যাচ্ছে, সবগুলোর আলোচনা তো করে শেষ করা যাবে না। সূরাতুল আরাফের 40তম আয়াত থেকে নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সফল কারা আর প্রকৃত অর্থে ব্যর্থ কারা তার একটি সংজ্ঞা দান করেছেন। পৃথিবীতে সফল হলো ওই সকল ব্যক্তিরা যারা নাকি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান আনে, আর অবিশ্বাসীরা সারা দুনিয়ারও যদি মালিক হয়ে যায় শেষ পরিণামে গিয়ে তারা ব্যর্থ হবে, তাদের কঠিন পরিণাম অপেক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন এটি আয়াতে সুন্দর করে তুলে ধরছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর দিনকে অস্বীকার করে, আল্লাহর কোরআনকে অবজ্ঞা করে, আল্লাহর বিধানকে অবজ্ঞা করে, আল্লাহর অস্তিত্বকে অবিশ্বাস করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, আর তারা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব না হবে। সূচের সরু ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, তাদের জান্নাতে যাওয়াও তেমনি অসম্ভব। ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, এরূপে আল্লাহ পাক অপরাধীদের শাস্তি দিবেন। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াস, তাদের জন্য জাহান্নামের ভিতরে থাকবে আগুনের ম্যাট্রেস এবং তাদের উপরের কম্বলটাও হবে আগুনের। ওয়াকাযালিকা নাজজিদ যালিমিন, এরূপেই আমি জালেমদেরকে বদলা দিয়ে থাকি, পানিশমেন্ট শাস্তি দিয়ে থাকি। এটি হল আয়াতের বাহ্যিক তর্জমা। আকাশের দরজা, যারা নাকি অবিশ্বাসী তাদের জন্য আকাশের ওয়াস্তাকবারু, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, আল্লাহর বিধানকে অস্বীকার করবে, অস্তিত্বকে মানবে না এবং অহংকারী হবে, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। আকাশের দরজা খোলা হবে না এর অর্থ কি? এর অর্থ হল, দুদিন আগে সূরা ইব্রাহিমের একটি আয়াত গেছে তারাবীহ নামাজে, ইলাইহি আসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, আল্লাহর নিকটে কালেমায়ে তাইয়্যিবা উত্তম কথাগুলো আল্লাহর নিকটে পৌঁছে, ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, এবং নেক আমল মানুষের সেই উত্তম কথাগুলো বহন করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দেয়। অর্থাৎ একটি ফেমাস হাদিস আসছে, সোমবার এবং বৃহস্পতিবারের রোজা সম্পর্কে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখতে বলেছেন। কারণ হল কি, এ দুদিন আকাশে আসরের নামাজের পরে বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়। নেক আমল যখন আকাশে পৌঁছানো হয়, আল্লাহর দরবারে পৌঁছানো হয়, কার নেক আমল আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে? যার ইমান আছে আল্লাহর প্রতি বিশ্বাসী, যারা আর যাদের ইমান নেই আল্লাহর প্রতি, যারা বিশ্বাসী না, তাদের, তারাও তো ভালো কাজ কিছু করে, সেই ভালো কাজগুলো যখন আকাশে নিয়ে যাওয়া হয়, আকাশের দ্বাররক্ষী ফেরেশতারা আকাশের দরজা খোলে না, আকাশের দরজা খোলে না, সুতরাং তাদের নেক আমল আল্লাহ পাকের দরবার পর্যন্ত পৌঁছে না। এটি হলো এক অর্থ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করেছেন মসনদে আহমদ ইবনে হাম্বালের এক দীর্ঘ হাদিস দিয়ে। এই হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বাল মসনদে আহমদ ইবনে হাম্বালে জিকির করেছেন, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরে ইবনে কাসিরও এই আয়াতের ব্যাখ্যার ভিতর এই হাদিস কোট করেছেন। হাদিসটা কি, অনেক লম্বা হাদিস, তার সারসংক্ষেপ বলবো। সারসংক্ষেপের অর্থ হল, যখন বলা হয় যে সারসংক্ষেপ, অর্থাৎ হল হাদিসের মূল কথাগুলো বলা। এই আয়াত বুঝতে যতটুকু প্রয়োজন শুধু ততটুকু কোট করা হবে, পুরা হাদিস বর্ণনা করা হবে না। মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকালের সময় মালাকাল মউত অর্থাৎ আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের ডিউটি হল শুধু মানুষের আত্মাকে কবজ করে দেওয়া, আত্মাকে দেহপিঞ্জির থেকে বের করে দেওয়া, এতটুকুই তার দায়িত্ব। এর আগে পরের কোনো দায়িত্ব মালাকাল মউতের নেই। একজন নেককার যখন ইন্তেকাল করে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, তখন মুমূর্ষ রোগীর সামনে জান্নাতের ফেরেশতারা, শুভ্র রঙের ফেরেশতারা, জান্নাতের মখমলের চাদর নিয়ে এসে মুমূর্ষ রোগীর সামনে বিছিয়ে বসে থাকেন। মালাকাল মউত যখন আসেন, যমদূত যাকে বলা হয়, মালাকাল মৌত এসে এই আত্মাকে নির্দেশ দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নিরাপদ আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, তোমার রবের কাছে ফিরে আসো, অর্থাৎ দেহপেঞ্জের থেকে বের হয়ে তোমার রব যেখানে যেতে বলেন সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে দেহপেঞ্জের থেকে বের হয়ে আসো। এরপরে মালাকাল মউত তার আত্মাকে কেমনে সহজভাবে দেহপিঞ্জির থেকে বের করেন, হুজুর একটি দৃষ্টান্ত দিয়েছেন, পানি ভর্তি বোতলের মুখ খুলে বোতলটাকে উপর করলে যেরকম ইজিলি পানি পড়ে যায়, তার দেহপিঞ্জির থেকে আত্মাকে এরকম সহজভাবে বের করে নিয়ে আসা হয়। মালাকাল মউত এই আত্মাটা বের করে নিয়ে আসলেন, এসেই জান্নাতের শুভ্র ফেরেশতারা যে জান্নাতের মখমল বিছিয়ে রাখেন, তিনি সযত্নে সেই মখমলের চাদরের উপর আত্মাটা রেখে দেন। জান্নাতের ফেরেশতারা সেটাকে কভার করে এই আত্মাকে উপরে নিয়ে যান। উপরে নিয়ে যেতে যখন শুরু করেন, প্রথম আকাশের দ্বাররক্ষী ফেরেশতারা জিজ্ঞেস করেন, এটা কার আত্মা, এত সুগন্ধিময় আত্মা কার আত্মা, এই আত্মা দিয়ে এত সুগন্ধি বের হয় যেটা দুনিয়ার মানুষ কখনো কল্পনা করতে পারে না। যখন এই আত্মা নিয়ে যাওয়া হয়, দ্বাররক্ষী ফেরেশতারা জিজ্ঞেস করেন যে এটা কার আত্মা, তখন তার যে প্রশংসনীয় নামগুলোতে দুনিয়াতে মানুষ ডাকত সেই নামগুলো বলা হয়, অমুকের ছেলে, অমুকের নাতি, অমুকের আত্মা নিয়ে যাওয়া হচ্ছে। দ্বাররক্ষী ফেরেশতারা তখন এই আত্মার জন্য রহমতের দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন, এবং সেখান থেকে নতুন করে আরো কিছু ফেরেশতা দ্বিতীয় আকাশে নিয়ে যান। সেখানে গিয়ে একই ঘটনা ঘটে, আরো কিছু ফেরেশতা সঙ্গী হন। এইভাবে গার্ড অফ অনার দিয়ে এই আত্মাকে ইল্লিয়ুনে নিয়ে যাওয়া হয়। ইল্লিয়ুন কোন জায়গায়? সপ্ত আকাশের উপরে হল জান্নাত, সপ্ত আকাশের সাদ জান্নাতের হল মাটি। ইন্দা সিদরাতিল মুনতাহা ইন্দাহা জান্নাতুল মাওয়া, ইন্দাহা জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া হল সিদরাতুল মুনতাহার পাশে, আর সিদরাতুল মুনতাহা কোথায়? সপ্ত আকাশের উপরে। এই জান্নাতের উপরে হল আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, আর রহমানু আলাল আরশিস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আসন গ্রহণ করেছেন। এই জান্নাতুল মাওয়ার পাশে জান্নাতের একটি বিশেষ জায়গার নাম হল ইল্লিয়ুন, যেই জায়গাতে নেককার বান্দাদের রুহকে সংরক্ষিত করে রাখা হয়। নেককার বান্দাদের রুহ জন্মের আগেও সেখানে আছে, মৃত্যুর পরেও আবার সেই জায়গাতেই পৌঁছা দেওয়া হয়। ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম, ওমা আদরাকা মা ইল্লিয়ুন, তোমরা কি জানো যে ইল্লিয়ুন কি? অথবা ইল্লিয়ুনের অর্থ হল সেই জান্নাতুল মাওয়ার পাশে এক দপ্তর আছে, এক ভলিয়াম আছে, সেই ভলিয়ামের নাম হল ইল্লিয়ুন। সেখানে নিয়ে গিয়ে তার আমল নামাকে শ্রেণীবিন্যাস করা হয়। কেমনে শ্রেণীবিন্যাস করে? স্কুলে যখন টিচার, স্কুলে কলেজে টিচার ক্লাসরুমে যখন ক্লাস করান, ছাত্ররা টিচারের লেকচারটাকে নোট করে নেয়, কিন্তু এই নোটটা খুব ফাস্ট করতে হয়, এটা ফ্রেশ হয় না। যখন ক্লাস শেষে বাড়িতে ফিরে আসে, এই নোটটাকে আবার সুন্দর করে লেখে। কিরামান কাতবিন, বান্দার যে নেক আমল লিখেছে, এইটাকে, এই ভলিউমটাকে সেখানে গিয়ে আবার নতুন করে সুন্দর করে সাজানো হয়। সাজানোর পরে এই আত্মাকে আবার তার কবর পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। আত্মা যখন কবরে আসে, এই ঘটনা কয়েক মিনিটের ভিতর ঘটে যায়, অত বেশি টাইম লাগে না। কবরে যখন দেহের সঙ্গে আত্মা সংযোগ করে দেওয়া হয়, তখন মুনকার নাকির এসে তাকে কোশ্চিন করে, মান রব্বুকা, তোমার রবকে। তখন তিনি ইজিলি বলে দেন, আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। ওমা দীনুক, তোমার ধর্মকে। তখন বলেন, ইজিলি বলে ফেলেন, আল ইসলাম। ওমান কানা হাযার রাজুল, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে জিজ্ঞেস করা হয়, কিভাবে এই ব্যক্তিকে অথবা তোমাদের জন্য যাকে পাঠানো হয়েছিল পথ প্রদর্শক করে তার পরিচয় কি? ইজিলি তিনি বলে ফেলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে নির্দেশ দেন, এই জান্নাত, এই আমার নেককার বান্দার কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছা দাও, আর জান্নাত পর্যন্ত এক সুরঙ্গ করে তুমি এই জান্নাতের সুবাস পৌঁছার ব্যবস্থা করে দাও। জান্নাতে থাকতে এবং তার নেক আমলগুলোকে কবরের ভিতর, একাকিত্ব, কোন সাথী নাই, সঙ্গী নাই, এই নেক আমলগুলোকে এক সুশ্রী সুদর্শন যুবক যুবতীর আকৃতি ধারণ করে কিয়ামত পর্যন্ত তার সঙ্গ দেওয়ার জন্য তার নেক আমলকে কবরের ভিতর রাখা হয়। পক্ষান্তরে যদি জাহান্নামী হয়, মুমূর্ষু রোগীর সামনে জাহান্নাম থেকে একদল ফেরেশতা আগুনের চট নিয়ে উপস্থিত হয়, মালাকাল মউত যখন আসে, মালাকাল মউত এসে এক ভয়ঙ্কর বিশ্রী আকৃতি ধারণ করেন, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয়ঙ্কর গর্জন করে বলে, হে পাপী আত্মা, তোর পাপী দেহকে, পাপী দেহ পাপী আত্মাকে বের করে দে। তখন এই আত্মাটা দেহের সমস্ত রন্ধে রন্ধে শিরায় শিরায় পলানোর জন্য চেষ্টা করে। হাদিস শরীফে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, ইন্নাল আব্দাল কাফির ইযা কানা ফি ইনকিতাঈদ দুনিয়া ইয়াজিউহু মালাকাল মউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি ফায়াকুল আইয়াতুহান নাফসুল খাবীসা উখরুজি ইলা সখতিম মিনাল্লাহ ওয়া গাদাবিন। নেককারকে কি বলেছিলেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নিরাপদ আত্মা। আর একে বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবীসা, হে খবিস আত্মা, উখরুজি, বের হয়ে আয়, ইলা সখাতিল্লাহ ওয়া গাদাবিহি, আল্লাহর অসন্তুষ্টি এবং আল্লাহর গোস্বার সাথে। তখন কিভাবে বের করা হয় তার আত্মাকে? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এক অনেকগুলো লোহার শলাকে যদি ভেজা চামড়া দিয়ে পেঁচিয়ে যদি শলাগুলো টান দেওয়া হয়, যেভাবে ছিঁড়ে ছুটে বের হয়ে আসবে, এইভাবে তার দেহপিঞ্জির থেকে আত্মাকে টেনে হেসড়ে ছিঁড়ে ছুটে বাইর করা হয়। বাইর করার সাথে সাথে ওয়াখরুজু মিনহা কাআনতানিল রিহি জিফাতান, তখন তার দুর্গন্ধময়, মরা পশুর দুর্গন্ধময় গোস্তের মতো দুর্গন্ধ বের হতে থাকে এই আত্মা দিয়ে। এই আত্মাকে তখন মালাকাল মউত যখন ঢিল দিয়ে সেই আগুনের চটের উপর দেয়, দুর্গন্ধ বের হয়। ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না, কোন রকম এটাকে বোটে উপরে নিয়ে যেতে লাগে। উপরে যখন নিয়ে যায়, আকাশের দ্বাররক্ষী ফেরেশতারা বলে, এটা কোন দুর্ভাগা ব্যক্তির আত্মা এত দুর্গন্ধময় কেন? তখন তাদের জন্য, এই দুর্গন্ধময় আত্মার জন্য আকাশের দরজা খোলা হয় না। আকাশের দরজা খোলা হয় না তখন জাহান্নামের অবস্থান হল মাটির নিচে, সাত্তাবক জমিনের নিচে হল জাহান্নাম। জাহান্নামের এক উপত্যকায়ের নাম, এক বিশেষ জায়গার নাম হল সিজ্জিন। বলা হয় তার আত্মাকে সিজ্জিনে নিয়ে যাও। ওমা আদরাকা মা সিজ্জিন, কিতাবুম মারকুম। অথবা সেখানেও আরেক ভলিয়াম আছে, সেই ভলিয়ামের নাম হল সিজ্জিন। যখন জাহান্নামের নিচে নিয়ে যাওয়া হয় সিজ্জিনে, তার আমল নামাকে শ্রেণীবিন্যাস করে তার কবরের ভিতর পাঠিয়ে দেওয়া হয়। কবরের ভিতর যখন পাঠিয়ে দেওয়া হয় তখন আল্লাহ পাক নির্দেশ দেন তার কবরের ভিতর আগুনের চট বিছা দাও, আগুনের বিছনা বিছা দাও, আর উপরে যে কম্বলটা সেটাও যেন আগুনের হয়। জাহান্নাম পর্যন্ত এক সুরঙ্গ করে দেওয়া হয়, তার জাহান্নামের সেই দুর্গন্ধ, জাহান্নামের তাপ দাহ তার কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আসতে থাকে। এ কথাকেই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন, ইন্নাল লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা আমার আয়াতকে অস্বীকার করে, বিশ্বাস করে না, আর ঈমান থেকে তারা অহংকার বশত দূরে থাকে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের নেক আমল পৌঁছার জন্য যেমন আকাশের দরজা খোলা হবে না, তাদের রুহকেও আকাশে তুলে নেওয়ার জন্য, জান্নাতে ইল্লিয়ুনে পৌঁছার জন্য আকাশের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামমিল খিয়াত, আর তারা অতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যখন সূচের সরু ছিদ্র দিয়ে উটের মতো বিশাল বস্তু প্রবেশ করতে সক্ষম না হবে। বলেন, উটের সরু ছিদ্র দিয়ে, সূচের সরু ছিদ্র দিয়ে উট প্রবেশ করা এটা সম্ভব? এটা যেমন সম্ভব না, তাদের জান্নাতে যাওয়াও সম্ভবপর নয়। আল্লাহ পাক এটি একটি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন অসম্ভবতার। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াস, এরপরে আল্লাহ পাক বলেন তাদের জন্য তাদের নিচের ম্যাট্রেসটা, বিছানাটাও হবে আগুনের, অমিন ফাওকিহিম গাওয়াস, আর উপরের চাদর বা কম্বলটাও হবে আগুনের, আগুনের ভিতরই তাদের শুয়ে থাকা লাগবে। ওয়াকাযালিকা নাজজিল যালিমিন, আমি এর উপরে জালেমদেরকে শাস্তি দিয়ে থাকি। পক্ষান্তরে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের বেনিফিটটা কি? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান গ্রহণ করবে, ঈমানই যথেষ্ট না, ঈমান গ্রহণ করার পরে তারা নেক আমল করে ঈমানের বহিঃপ্রকাশ ঘটাবে, নেক আমলও করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত, তারা জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন, আর এই জান্নাতে তারা চিরস্থায়ী থাকবে, চিরঞ্জীব হয়ে থাকবে, জান্নাত থেকে কখনো বের হওয়া লাগবে না। দুনিয়ায় যত সুন্দর করে একটা প্রাসাদ তৈরি করেন, চিরস্থায়ী থাকা যায়? মাইকেল জ্যাকসন কি কম সুন্দর করে বাড়ি করেছিল, কিন্তু আজকে মাইকেল জ্যাকসন কোথায়? রানী ক্লিওপেট্রা কত সুন্দর বাড়ি করেছিল, কিন্তু থাকতে পারে নাই, কেউ থাকা সম্ভব পারে না। কিন্তু জান্নাতের ভিতর একবার ঢুকলে আর বাড়ানো লাগবে না। হুম ফিহা খালিদুন, ওয়ানাসানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, তাদের জন্য আরেকটি পুরস্কার আল্লাহ পাক দান করবেন। ওয়ানাসানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর থেকে সমস্ত মানবীয় দুর্বলতাকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার আগে বের করে দিবেন। দেখেন দুনিয়ায় মানুষের অন্তরের ভিতর হাসাদ আছে কিনা, হিংসা, হিংসা, বিদ্বেষ, কিনা, অহংকার, এগুলো মানবীয় সব দুর্বলতা, প্রতিটি মানুষের মাঝে আছে। আজওয়াজ মুতাহহারাতদের অন্তরেও ছিল, আজওয়াজ মুতাহহারাতদের অন্তরের ভিতর যদি না থাকতো তাহলে হুজুরের স্ত্রীদের মাঝে সতিনে সতিনে কি জন্য হিংসা ছিল। সেই জন্য মানুষ হিসাবে প্রতিটি মানুষের অন্তরের মাঝে এই মানবীয় দুর্বলতাগুলো আছে, কারো অন্তরের মাঝে কম, কারো অন্তরে বেশি, কেউ এটিকে কন্ট্রোল করে খোদার ভয়ে, আর কেউ এটাকে কন্ট্রোল না করে শয়তানের প্রভাবে প্রভাবিত হয়ে তখন হত্যা, মানুষের সম্পদ লুণ্ঠন, মানুষের ইজ্জত লুণ্ঠন, মানুষের সম্মান হানি, এই কবিরা গুনাতে সে লিপ্ত হয়ে যায়। মূল হল হাসাদ, হিংসা, বিদ্বেষ, এগুলোর কারণে। তো মানুষের অন্তরের মাঝে যদি জান্নাতে জাহান্নাম জান্নাতে গিয়েও যদি হিংসা বিদ্বেষ থাকে তাহলে জান্নাতের পরিবেশ ঠিক থাকবে, জান্নাতের পরিবেশ ঠিক থাকবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নেওয়ার আগেই প্রতিটি মানুষের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, কিনা, মানবীয় যত দুর্বলতা আছে সমস্ত দুর্বলতাকে আল্লাহ পাক দূরীভূত করবেন। সেই জন্য একজন পুরুষ কতটি হুর পাবে, এইটা কেউ বলতে চায় না, আশা করে কিন্তু কেউ কইতে চায় না। 72টি হাদিসে আসছে, 72টি আবার দুনিয়ার স্ত্রী, তিনি হবেন হুরদের নেত্রী। সুতরাং আরো জোরে বলবো, মাশা আল্লাহ, দুনিয়ার স্ত্রী, তার রূপ যৌবন, হুর এরা হল খাদেমা, আর স্ত্রী যিনি তিনি জান্নাতি, তার রূপ যৌবনার সঙ্গে হুরকে কখনোই কম্পেয়ার করা যাবে না। হুরের চেয়ে দুনিয়ার স্ত্রী, দুনিয়ার স্বামী শত সহস্র গুণ সুন্দর হবে। কিন্তু দেখেন এর পরেও তো সতীনের গোলমাল লাগার কথা, তাই না? সতীনের গোলমাল থাকবে না, কারণ হলে অন্তর থেকে হিংসা বিদ্বেষ এগুলো সব আগেই জান্নাতে ঢুকানোর আগেই বের করে দেওয়া হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। জঙ্গে জামাল, জঙ্গে সিফিনের নামে দুটি যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধে প্রায় 10-12 হাজার সাহাবাই কেরাম শহীদ হয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ পাক যখন আমাদেরকে জান্নাতে পৌঁছাবেন আমাদের অন্তর থেকেও এই হিংসা বিদ্বেষ এমন ভাবে দূরভূত করে দিবেন যে আমার সঙ্গে তালহার যে যুদ্ধ হয়েছিল, জুবায়রের যে যুদ্ধ হয়েছিল, সে সব কথা ভুলে গিয়ে জান্নাতে আমরা ভাই ভাই হয়ে যাব। তো জান্নাতে যখন ভাই ভাই হব, ওই ভাই ভাই হওয়ার প্র্যাকটিসটা দুনিয়ায় করলে ভালো না? শেষ পর্যন্ত যখন হওয়াই লাগবে দুনিয়াতেই সব ভুলে যায়, দুনিয়াতেই ভাই ভাই হয়ে যায়। কিভাবে দূরভীত হবে? অনেসানা মাফি সুদূরহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, তাদের জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, ঝর্ণা প্রবাহিত হবে। কিভাবে দূরভীত হবে তাদের? হাদিস শরীফে আসছে, নবী আলাইহি সালাতু ওয়াসালাম ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, প্রতিটি মানুষকে কিয়ামতের ময়দানে বিভিন্ন কঠিন মঞ্জিল, কঠিন ঘাঁটি অতিক্রম করা লাগবে। কবরের ঘাঁটি, হাশরের ঘাঁটি, এরপরে মিজানের পাল্লার ঘাঁটি। মিজানের পাল্লার ঘাঁটি এটা সবচেয়ে মারাত্মক হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং উপস্থিত, আল্লাহর সামনে আসামি উপস্থিত। এরপরে হিসাব নিকাশের পরে তাকে পুল সিরাত পার হওয়া লাগবে। পুল সিরাত, পুলের শেষ প্রান্তে সেখানে এক ব্রিজ থাকবে, ছোট্ট একটি ব্রিজ থাকবে, সেই ব্রিজে সমস্ত মানুষকে উঠানো হবে। নবীকেও উঠানো হবে, সাহাবিকেও উঠানো হবে, অলিকেও উঠানো হবে, জান্নাতিকেও উঠানো হবে, সবাইকে সেই ব্রিজে ওঠা লাগবে। সেই ব্রিজের ভিতর গিয়ে কি পরিশোধ করবে? মানুষের হক যারা নষ্ট করেছে সেই হক পরিশোধ করা লাগবে। মানুষের টাকা পয়সা নিয়ে টাকা পয়সা দেয়নি, ভেবেছে বড় ঠকাইছি, আমি বড় চালাক, কতজনকে ঠকাইছি কেউ ধরতে পারে নাই আমাকে। মানুষের গীবত করেছি, মানুষের ইজ্জত নষ্ট করেছি, মানুষের নামে বদনাম ছড়িয়েছি, মানুষের নামে অহেতুক তাকে হে প্রতিপন্ন করার জন্য ফ্লায়ার ছাপাইছি, পত্রিকায় পাবলিশ করেছি, এগুলো হল হুকুকুল ইনসান নষ্ট হয়েছে। ওই ব্রিজে পুল সিরাত আল্লাহর দরবারও পার হয়ে গেছে, বিচার পার হয়ে গেছে, পুল সিরাত পার হয়ে গেছে, এই ব্রিজে গিয়ে সে ঠেকে পড়বে। তখন দিবে কি দিয়ে? সেখানে কি ডলার চলবে নাকি পাউন্ড চলবে, কি চলবে সেখানে? না কুয়েতে দিনার চলবে, ডলার ডলার লইয়া যায় রে কেউ। নেক আমল দেওয়া লাগবে, তখন নেক আমল দিয়ে হক পরিশোধ করা লাগবে। নেক আমল কারো বান্দার হক এত নষ্ট করেছে নিজের নেক আমল দিয়ে পরিশোধ করতে করতে শেষ হয়ে গেছে। হুজুর বলেন তখন হল তাদের যাদের হক নষ্ট করা হয়েছে তাদের গুনাহ এর কাঁধের উপর চাপিয়ে দিয়ে সেখান থেকে ফিরিয়ে তাকে জাহান্নামে পৌঁছানো হবে। সেই জন্য হুজুর একদিন সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, নাসাই শরীফে হাদিস আসছে যে হুজুর জিজ্ঞেস করলেন, বলেন তো তোমাদের মাঝে পৃথিবীর মাঝে সবচেয়ে দরিদ্র নিঃস্ব কে? সাহাবারা বললেন, মাল্লা দিনার আলাহু ওয়ালা দিরহাম আলাহু, ইয়া রাসূলুল্লাহ, যার দিনার নাই, দিরহাম নাই, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, ফ্যামিলি নাই, কাপড় নাই, চোপড় নাই, কোনো কিচ্ছু নাই, সেই হল নিঃস্ব। হুজুর বললেন, সে নিঃস্ব না, আসল নিঃস্ব হল ওই ব্যক্তি যে পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে পুল সিরাত পার হয়ে সেই ব্রিজে উঠবে, কিন্তু মানুষের বান্দার হক এত নষ্ট করেছে যে সব নেক আমল সেখানে নিঃশেষ হয়ে অপরের গুনার বোঝা তার মাথায় চাপিয়ে দেওয়া হবে, সেই হল দুনিয়ার সবচেয়ে বড় নিঃস্ব। এখান থেকে হুকুকুল ইবাদের এখানে মানুষের হক নষ্ট করেনি, এই ব্রিজ পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে জান্নাত আর পুল সিরাতের মাঝে এক হাউস থাকবে, এক ঝর্ণা থাকবে, প্রতিটি জান্নাতিকে জান্নাতে নেওয়ার আগে এই হাউসে গোসল করানো হবে। গোসল করানো যখন হয়ে যাবে তখন তার যৌবন, বুড়ো হোক বাচ্চা হোক, প্রত্যেকেই 33 বছরের যুবক যুবতীতে পরিণত হয়ে যাবে। তার চেহারার ঔজ্জ্বল্যতা পূর্ণিমার চাঁদের চেয়েও আরো চকমকে হবে। এই হাউজে যখন গোসল করানো হবে সাথে সাথে হাউজের পানিও পান করানো হবে। হাউজের গোসুলের দ্বারা যেমন বাহ্যিক সমস্ত শরীরের বডি স্ট্রাকচারের যে দুর্বলতাগুলো ছিল, দোষ ত্রুটি ছিল, সব যেমন দূরীভূত হয়ে যাবে, পানি পান করার দ্বারা ভিতরের যে হিংসা বিদ্বেষ কিনা ছিল এই রোগগুলাও সব ভালো হয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে গেল। এরপর হিংসা কোন জিনিস আর নাই, ফেরেস্তাদের অন্তরের মতো অন্তর হয়ে যাবে। ফেরেস্তাদের অন্তরে হিংসা আছে, হিংসা নাই, তাহলে তো ফেরেস্তারাও যুদ্ধবিগ্রহ মারামারি করত, ফেরেস্তাদের মাঝে সুতরাং তাদের অন্তরটা ফেরেস্তাদের মতো হয়ে যাবে। ফেরেস্তাদের মতো পবিত্র অন্তর যখন হয়ে গেল আর কোন হিংসা বিদ্বেষ নাই, এই জন্য জান্নাতে গিয়ে কোনো ঝগড়া হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না, জান্নাতে গিয়ে কোনো ব্যক্তির মাঝে দ্বন্দ্ব বিগ্রহ হবে না। জান্নাতের ভিতর গিয়ে ইল্লা কিলান সালামান সালামা, শুধু সালাম আর সালাম দেখা হবে, আর আসসালামু আলাইকুম দেখা হবে, আর আসসালামু আলাইকুম বলবে জান্নাতিরা। সতীনের গোলমালও আর নাই, শেষ। হায় রে পুরুষ ভাইরা, আজকে কি খুশি হইলেন, মাশা আল্লাহ। এটি আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন, অনাজানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, তাদের অন্তর থেকে সমস্ত মানবীয় দুর্বলতাকে দূরভূত করে দেয়া, পবিত্র করে দেওয়া হবে, শুধু মহাব্বত আর মহাব্বত থাকবে। ইয়াদখুলুল জান্নাত ওয়া লাইসা ফি কুলুবি বাদিহিম আলা বাদিন গিল্লুন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, জান্নাতীরা এইবার জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করে ডান পা দিয়ে জান্নাতে ঢুকবে, ঢুকে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, ওয়াকালু আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর সমস্ত প্রশংসা, আল্লাযী হাদানা লিহাযা, যেই আল্লাহ আমাদেরকে আজকে এই জান্নাত পর্যন্ত আসার রাস্তা দেখিয়েছেন। দুনিয়ায় যদি তিনি আমাদেরকে হেদায়েত না দিতেন, দুনিয়ায় যদি সে সঠিক পথ না দেখাতেন, দুনিয়ায় যদি আমাদেরকে অন্যায় অবিচার থেকে দূরে না রাখার তৌফিক না দিতেন, তাহলে আজকে আমরা এই জান্নাতে আসতে পারতাম না। আল্লাহ আমাদেরকে এই জান্নাত পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, ওমা কুন্না লিনাহতাদি, আমরা কোশ্চিন কালেও হেদায়ত পেতাম না যদি আল্লাহ হেদায়ত না দিতেন, কখনো এই পর্যন্ত আসতে পারতাম না যদি আল্লাহ পাক সুযোগ না দিতেন। এরপরে জান্নাতিরা যখন ঢুকবে, দেখেন আমাদের দেশে বিয়ের সময় বরযাত্রী যখন আসে, গেট সাজায় না, গেটের মাঝে সেখানে হল শরবত খেতে দেয়, তাই না? শরবত খেতে দেয়, গরম চা দেয়। তো এই ধরনের জান্নাতিদেরকেও আপ্যায়ন করা হবে সেখানে। সর্বপ্রথম জান্নাতের গেটে যে তাদের আপ্যায়ন করা হবে, মাছের ভুনা কলিজা দিয়ে তাদের আপ্যায়ন হবে জান্নাতিদের। আল্লাহ রাব্বুল আলামিন এটি বলতেছেন, লাকাদ জাআত আমাদের রবের রসুলগণ সত্য সত্য আমাদের কাছে আসছিলেন, এই জন্য আমরা হেদায়েত পেয়েছিলাম। তাহলে হেদায়েত কার মাধ্যমে পাওয়া যায়? রসুলগণের মাধ্যমে। জান্নাতিরা কি বলবে দেখেন, বোঝার বিষয়। ওয়ালাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হাক্কি, আজ এই পর্যন্ত আমরা আসছি, আল্লাহ তো আসার তৌফিক দিয়েছেন, আমাদের এই রাস্তা কে দেখাইছিলেন? নবীগণ দেখাইছেন। নবীগণ যদি দুনিয়ায় না থাকে, এখন নবী নাই দুনিয়ায়, 1400 বৎসরে হল নবী নাই দুনিয়ায়, তাহলে কে দেখাবে এই রাস্তা? কে দেখাবে বলেন? নবীর উত্তরসূরী আলেমগণ দেখাবেন। আলেমগণের এই দায়িত্ব এবং জনগণের দায়িত্ব হল তাদের সঙ্গে সম্পর্ক রেখে দিন আন্ডারস্ট্যান্ডিং করা। এখন নিজে নিজে যদি দিন বুঝতে যাই, তাহলে লাইনচ্যুত হয়েছে কিনা? আল্লাহ পাক যেই পথে আমাকে এলেম শিখতে বলেছেন, সেই পথে শিখলাম না, সেই জন্য শেষ পর্যন্ত এমন গোমরা হবে। দেখবেন যে কিছু ভালো রাজমিস্ত্রি আছে, ভালো রাজমিস্ত্রি বিল্ডিং বানাতে বানাতে একটা অভিজ্ঞতা হয়ে যায়, শেষ পর্যন্ত দাবি করে ফেলে, আরে ওই ইঞ্জিনিয়ার সব আর কি জানে, সব তো আমিই করি। এটা বলে, বলেন তুই কিয়ামত পর্যন্ত যদি ইট আর সিমেন্টের জোড়া দিয়ে যদি বিল্ডিং বানাস, ওই ইঞ্জিনিয়ারের মতো তুই হতে পারবি? এই দুইজন এক হল। সেই জন্য নবীগণের উত্তরসূরি আলেম সারা যারা দিন শিখতে যাবে, তারাও একসময় এমন মিসগাইড হয়ে যাবে, নিজেকে মুস্তাহিদ মনে করবে। এটা হল লাইনচ্যুতের হল লক্ষণ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হাক্কি ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তাআমালুন, ঘোষণাকারীর ঘোষণা করে দিবে ফেরেশতা, অনুদু আনতিল কুমুল জান্না, এটি হল ওই জান্নাত ও রিস্তমুহা যেটি তোমরা উত্তরাধিকারী সূত্রে পেয়েছ। দেখেন উত্তরাধিকারী সূত্রে পাওয়ার অর্থ কি? জান্নাত উত্তরাধিকারী সূত্র, পিতা মারা গেলে সন্তান উত্তরাধিকারী হয়, স্বামী মারা গেলে স্ত্রী উত্তরাধিকারী হয়, স্ত্রী মারা গেলে স্বামী উত্তরাধিকারী হয়। সুতরাং জান্নাতের উত্তরাধিকারী কেমনে? আমাদের বাবা আদম আলাইহিসসালাম কোথায় ছিলেন? জান্নাতে। সেখান থেকে এক অপরাধের কারণে আল্লাহ পাক দুনিয়ায় বের করে দিছেন, ডিপোর্ট করে দিছেন আল্লাহ পাক আর কি, ডিপোর্ট করে দিয়েছেন। এখন বাপের বাড়ি কিন্তু জান্নাতি। সুতরাং আল্লাহ পাক এটি বোঝানোর জন্য বলতেছেন ওই জান্নাতেই আসছো, যেই জান্নাতে তোমার বাপ, যেটা তোমার বাপদাদার সম্পত্তি ছিল। উরিস্তুমুহা, এই উত্তরাধিকারী কিসের দ্বারা হবে? বিমা কুন্তুম তাআমালুন, দুনিয়ায় যে তুমি নেক আমল করে আসছো সেই নেক আমলের বিনিময়ে এই জান্নাতে, জান্নাতের জায়গা, জান্নাতের সুখ শান্তি তোমাকে উত্তরাধিকারী রূপে দেওয়া হল। কিন্তু জান্নাতে ঢোকার অনুমতিপত্র কিন্তু নেক আমল না। দেখেন জান্নাতে বসবাসের যে অনুমতি এটা নেক আমলের কারণে হল, আর জান্নাতে প্রবেশ করার অনুমতি আল্লাহর রহমতের উপর নির্ভরশীল। হাদিসে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ইরশাদ করেন যে লাই ইউদখিলু আহাদাম মিনকুম আমালুহু আল জান্না, তোমাদের মাঝে কোন ব্যক্তির আমলই তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না, জান্নাতের দরজা খুলতে পারবে না, এই পরিমাণ আমল তোমাদের কারো নাই। সুতরাং কিসের দ্বারা আমরা প্রবেশ করব? আল্লাহর রহমতের দ্বারা। আল্লাহর রহমত, আল্লাহর রহমত কার উপর হবে? যেই ব্যক্তি নেক আমল করবে তার উপরই হবে। দেখেন একজন ছাত্র বড় সভ্য ভদ্র, টিচারকে শ্রদ্ধা করে, কোনদিন টিচারের সঙ্গে বেয়াদবি করে নাই, পরিশ্রম করে, বেচারা পরীক্ষাটা ভালো দিতে পারে নাই, দুই তিনটা নাম্বার শর্ট আছে, তখন টিচারের অন্তরের ভিতর একটা মায়া আসবে, অন্তরে একটা মায়া জাগ্রত হবে যে এই ছাত্রটা বহু মেহনত করেছে, দেখি কোনোভাবে একটু নাম্বারটা বাড়া দেওয়া যায় কিনা। টিচার আপ্রাণ চেষ্টা করবেন ছাত্রটাকে কোন রকম পাশ করে দেওয়া যায় কিনা। আর যেটা বকাঠে টিচারকে, টিচারের মুখের মধ্যে যা সিগারেটের ধোঁয়া দেয়, টিচারকে গালিগালাজ করে, পরীক্ষার খাত, টিচার খালি ওয়েট করে যে খালি পরীক্ষাটা দিয়া ল, তারপরে দেখাম। এখন যদি নাম্বার শর্ট পড়ে, এই এই এর উপর কি তার দয়া হবে? এই টিচারের দয়া হবে কোনদিন? টিচার আরো বলবে পারলে আরো দুই চারটা নাম্বার কাটা যায় কিনা তাই দেখি, ভালো করে ফেল করা মতরে, এরকম কিনা। আল্লাহ রব্বুল আলামিনও কিয়ামতের দিন আল্লাহর দয়া দাক্ষিণ্য তার উপরই হবে ইন জেনারেল, যেই ব্যক্তি নেক আমল করে গেছে। আর আল্লাহ যদি নেক আমল না করলেও আল্লাহর দয়া হতে পারে, সেটা স্বতন্ত্র ব্যাপার। আল্লাহ রব্বুল আলামিন কার উপরে করবেন সেটা আল্লাহর অধিকার, সেখানে কারো কোনো মত চলে না। অনুদু আনতিল কুমুল জান্নাতু রিস্তুমুহা বিমা কুনতুম তাআমালুন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। কিয়ামতের চূড়ান্ত ফয়সালা যখন হয়ে যাবে, জান্নাতিরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, মউত নামক যে জিনিসটি আছে এই মউতকে দুম্বার আকৃতি করে আল্লাহ রব্বুল আলামিন হাশরবাসীর সামনে জবাই করে দিবেন। জবাই করে জান্নাতিদেরকে বলবেন আল খুলুদ, আল খুলুদ ইয়া আহলাল জান্নাহ, হে আহলাল জান্না, মৃত্যুকে জবাই করে দিয়েছে, আর তোমরা বুড়াও হবে না, তোমাদের আর মৃত্যু কখনোই আক্রমণ করবে না। ইন হিয়া ইল্লা মাউতাতুনাল উলা ওমা নাহনু বিমাবাসিন, যে তোমাদের একবারই মৌত হয়েছে, আর মৌত হবে না। জান্নাতিরা তাদের যতটুকু খুশি ছিল এই খুশি লক্ষ কোটি গুণ বেড়ে যাবে যখন এই ঘোষণা শুনবে, কারণ যতই বাড়ি করি সুন্দর করে মনে মনে ভয় আছে, আরে মইরা যামুগারে এই বাড়ি কে খাইব, তাই না? একটা ভয় থাকে, এই ভয় দূরীভূত হয়ে যাবে। আর জাহান্নামীদেরকেও বললাম, ইয়া আহলান্নার আল খুলুদ আল খুলুদ, হে জাহান্নামীরা, আর মৌত নাই, যতই পড়ো আর জ্বলো, কয়লা হয়ে যাও, আর তোমাদের মৌত নাই, কয়লা হয়ে যাবে, আবার আমি আল্লাহ রিকভার করে দেব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব, যখনই নতুন চামড়া জাহান্নামের তীব্র তাপ দাহতে ঝুলছে যাবে, আমি আল্লাহ সাথে সাথে আবার নতুন চামড়া গজিয়ে দিব, যেন আরো বেশি করে শাস্তি ভোগ করতে পারে। যতবার চামড়া ঝুলছে যাবে ততবার আমি রিপ্লেস করে দেব। জাহান্নামীদের দুশ্চিন্তা আরো বেড়ে যাবে, যে হয়তো যদি মৌত হয়ে যেত নিঃশেষ হয়ে যেতাম, কিন্তু নিঃশেষ হওয়ার কোনো উপায় নাই। জান্নাতিরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। জান্নাতিদের পরস্পরের মাঝে আড্ডার অনুষ্ঠান বসবে, কোন জায়গায় বসবে, প্রত্যেকটি জান্নাতির জান্নাতের সামনে 70 মাইল লম্বা এক তাঁবু করে দেওয়া হবে। সেই তাঁবুর মাঝে তার বন্ধু বান্ধব আসবে, সমুদ্রের সৈকতে এক আড্ডার অনুষ্ঠান বসবে। فأقبل بعضهم على بعض يتساءلون, দুনিয়ার স্মৃতিচারণ তাদের হবে। দেখেন, বাল্যকালের স্কুলের বন্ধুরা যদি একসাথে হয়, রাতে বসে গল্প যখন করে, বহুদিন পরে আবার সেই স্কুলের স্মৃতিচারণ করে সবাই। এটা মানুষের ট্রেডিশন, যে দুনিয়ার স্মৃতিচারণ তারা করবে। এই স্মৃতিচারণ যখন করবে, সূরাতুস সফে এক ঘটনা আছে, قال قائل منهم اني كان لي قرين, তাদের মাঝে একজন বসবে আড্ডায়, বসছে মুখোমুখি হয়ে, তাদের একজন বলবে যে আমার একজন বন্ধু ছিল। يقول انك لمن المصدقين اذا متنا وكنا ترابا وعظاما انا لمدينون, বন্ধু ছিল কিন্তু নাফরমান ছিল বড়। সে আমাকে মাঝে মাঝে বলতো যে তুমি কি আইন্না কালামিন আল মুসাদ্দিকিন, তুমি কি দিন ধর্ম বিশ্বাস করো, তুমি কি মনে করো যে এই জীবনের পরে আরেকটি জীবন আছে, সেখানে পুনর্জীবন দান করা হবে, আমরা যখন মৃত্তিকায় পরিণত হয়ে যাব, আমাদের হাড্ডি যখন মাটিতে খেয়ে ফেলবে, এর পরেও আমাদেরকে দ্বিতীয়বার পুনরুত্থান করে উঠানো হবে, এটা বিশ্বাস করো? আইন্না কালামিন আল মুসাদ্দিকিন اذا متنا وكنا ترابا وعظاما انا لمدينون, বন্ধুদের সামনে জান্নাতি বন্ধু এই কথা বলবে, তখন আল্লাহর এক ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক ঘোষণা করে দিবে, قال هل انتم مطلعون, তোমার সেই দুর্ভাগা বন্ধুটার অবস্থা কি দেখতে চাও তুমি, যে সে কি দুরবস্থায় আছে জাহান্নামের ভিতরে? তখন সে বলবে, হ্যাঁ আমি একটু দেখতে চাই। فَاطَّلَعَ فَرَآهُ فِي سَوَاءِ الْجَحِيمِ قَالَ تَاللَّهِ إِن كِدْتَ لَتُرْدِينِ وَلَوْلَا نِعْمَةُ رَبِّي لَكُنْتُ مِنَ الْمُحْضَرِينَ, তখন আল্লাহ পাক সিস্টেম করে দিবেন, জান্নাতে বসে উকি মেরে সে জাহান্নামের চিত্র দেখবে। জাহান্নামের চিত্র যখন দেখবে, তখন বলে, কলা তাল্লাহ, আল্লাহর কসম, আমি তো ধ্বংস হয়ে গেছিলাম, তার কথা যদি আমি শুনতাম, তার ধোকায় যদি আমি পড়ে যেতাম, তাহলে আজকে আমাকেও এই জাহান্নামের সাগরে, জাহান্নামের আগুনের ভিতর সাঁতার কাটতে হতো। জাহান্নামের ভিতর শুধু আগুনই না, জাহান্নামের ভিতর সত্য প্রবাহ আছে, জামহারিরা। দেখেন, শুধু গরমেই কষ্ট হয় নাকি ঠান্ডাতেও কষ্ট হয়? ঠান্ডার কষ্ট গরমের কষ্ট হচ্ছে আরো মারাত্মক। জামহারিরা, কখনো কখনো সত্য প্রবাহ হবে, কখনো কখনো জাহান্নামের ভিতর তাপদা হবে। হাদিহি জাহান্নামুল্লাতি ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন, কখনো কখনো জাহান্নামের উত্তপ্ত আগুনের ভিতর তারা সাঁতার কাটবে, কখনো কখনো উত্তপ্ত গরম পানির নহরের ভিতরে তাদের সাঁতার কাটা লাগবে, কখনো কখনো সত্য প্রবাহর ভিতরে তাদের রাখা হবে। সুতরাং জাহান্নাম এটা জাহান্নামের ভিতরে যখন দেখবে তখন বলবে তার কথা যদি শুনতাম, ধোকা যদি শুনতাম, আজকে আমাকে ওখানে থাকা লাগতো। ওয়ালা ওয়ালা নিআমাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন আফামা নাহনু বিমাইতিন। ওয়ালা ওয়ালা নিআমাতু রাব্বি, যদি আল্লাহর নিয়ামত আর রহমত আমার উপর না থাকতো তাহলে আজকেও তার কথা শুনে আজকে আমি এই জাহান্নামে থাকতাম। সুতরাং আল্লাহ পাক জাহান্নাম আর জান্নাতের ভিতর বিস্তর দূরত্ব থাকবে, এর পরেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু জায়গা এমন করে দিবেন যেখানে জান্নাতিরাও জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরাও জান্নাতিদেরকে দেখবে। সিস্টেম এভাবে থাকবে, জান্নাতিরা জাহান্নামীদেরকে দেখানো, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্যটা হল তাদের সুখটা, জান্নাতের সুখটাকে পরিপূর্ণ করা। কারণ হল যখন মানুষ বাস্তবে সুখে আছে এবং অপরাধীদের শাস্তি দেখবে তখন নিজের সুখের নেক আমলের কদরটা তার কাছে বেড়ে যাবে। আর জাহান্নামীদের জান্নাতের চিত্র কেন দেখানো হবে? আগুন দুই প্রকার আছে, এক প্রকার আগুন হল বাহ্যিক আগুন, আর এক প্রকার আগুন আছে হল অনুতাপের আগুন। অনুতাপের আগুনে মানুষ দগ্ধ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায় অনুতাপের আগুন। আগুন কিন্তু আর একটাও আছে, বলবো কোনটা? রমজান মাস, আর একটা আছে না? প্রেমের আগুন, এটাও অনুতাপের আগুনে পরিণত হয়ে যায়। সুতরাং অনুতাপ, জাহান্নামীরা জাহান্নামের বাহ্যিক আগুনে জ্বলছে, তাদেরকে অনুতাপের আগুনে জ্বালানোর জন্য জান্নাতীদের সিনারি দেখানো হবে। জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে দেখবে সম্বোধন করে বলবে, নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধু বান্ধব পরিচিত তারা, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা ক্বালু নাআম ফাআযযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল যালিমিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে সম্বোধন করে বলবে, হে দুরাচারী জাহান্নামীরা, আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আল্লাহ পাক যে আমাদের সঙ্গে দুনিয়ায় ওয়াদা করেছিলেন কিতাবের মাধ্যমে, নবীর মাধ্যম দিয়ে আল্লাহ ওয়াদা করেছিলেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মিথ্যা কথা বলো না, গীবত করো না, শিকায়ত করো না, পরনিন্দা করো না, চুগলখড়ি করো না, মানুষের ইজ্জত নষ্ট করো না, মানুষের সম্মান হানি করো না, তাহলে জান্নাত দান করব। আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন আল্লাহ পাক, সেই ওয়াদা আমরা পুরাপুরি ভাবে আমরা পেয়েছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আর তোমাদের সঙ্গে যে ওয়াদা, তোদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন আল্লাহ পাক, যে নামাজ না পড়লে, রোজা না রাখলে, হজ না করলে, যাকাত না দিলে, পরনিন্দা করলে, গীবত করলে, শিকায়ত করলে, মারামারি করলে, ধানাহানি করলে, দলাদলি করলে, রাহাজানি করলে, চুরি করলে, সন্ত্রাসী কার্যক্রম চালালে, তাহলে জাহান্নামে যাওয়া লাগবে, তোদের সেই ওয়াদা তোরা পেয়েছিস কিনা? জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে। এখন আর না করার উপর আসে, তখন তারা বলবে কালু নাম, হ্যাঁ আমরাও সেই শাস্তি পেয়ে গেছি। ফাআযযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল যালিমিন, তখন এক ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করবে, আল্লানাতুল্লাহি আলাল যালিমিন, এই জালেমদের উপর আল্লাহর লানত। এখন তো তারা জাহান্নামে চলেই গেছে, ফেরেশতাদের লানত দেওয়ার কি হবে? ফাঁসির আসামির তো ফাঁসি হয়েই গেছে, আর নতুন করে তাকে গালাগালি করে আর তার বিচারের সম্মুখীন করে লাভ কি? তাহলে তারা যে জাহান্নামে আছে, ফেরেশতারা যে বলতেছে আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন, এর অর্থ কি? এর অর্থ হল জাহান্নামের ভিতরে জাহান্নামীদের শাস্তিকে বর্ধিত করা হবে। ফেরেশতারা যখন লানত দিবে, শাস্তির যে টেম্পারেচার ছিল, গরমের যে টেম্পারেচার ছিল, এটাকে ডবল করে দেওয়া হবে। আল্লাহ আলাদ্দালিমিন, জালেমদের উপর আল্লাহ লানত। জালেম কারা? আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবীলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা ওহুম বিল আখিরাতি কাফিরুন। জালেম হলো তারা, ইয়াসুদ্দুনা আন সাবীলিল্লাহ, যারা মানুষকে আল্লাহর রাস্তায় থেকে বাধা দান করে, আল্লাহর পথে মানুষকে বাধা দান করে। আল্লাহর পথে বাধা দান করার অর্থ কি? এটি ব্যাপক অর্থ। ঈমান গ্রহণ করতে চায়, গ্রহণ করতে যায় না। বিলালে হাবশি ঈমান গ্রহণ করেছে, তার মনিব জালেম গ্রহণ করতে দেয় না। মুসলমান হিজরত করে চলে যাবে, হিজরত করতে যায় না। এটাও আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি। আল্লাহর রাস্তায় আল্লাহর দিন এস্টাবলিশ করার জন্য বাধা সৃষ্টি করা, এটাও বাধা সৃষ্টি। আল্লাহর কোরআনের বাধা সৃষ্টি, আল্লাহর রসুলের সুন্নাত প্রতিষ্ঠিত হবে বাধা সৃষ্টি, এগুলো সব হলো বাধা সৃষ্টি। অনুরূপভাবে মসজিদের মধ্যেও বাধা সৃষ্টি আছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমায় সূরা বাকারাতে 17 নম্বর রুকুতে আয়াত নাজিল করেছেন, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আন ইয়াযকারা ফীহা ইসমুহু ওয়াসআ ফী খারাবিহা। ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে হতে পারে, যেই ব্যক্তি আমার ঘর মসজিদের ভিতরে আমার বান্দারা আমাকে ডাকবে, এর পরিবেশ নষ্ট করবে, এর বাধা সৃষ্টি করবে, মসজিদে আসতে দিবে না, মসজিদের পরিবেশ গোলমাল করে নষ্ট করে দিবে। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কিরাম লিখেছেন, ইমাম জাসাস আহকামুল কোরআনে লিখেছেন, কোন ব্যক্তি নফল নামাজ পড়তেছে মসজিদে, পিছনে আরেকজন উচ্চ স্বরে কথা বলতেছে, সেই ব্যক্তিও এই গুনার ভিতর অন্তর্ভুক্ত হবে। সুন্নত নামাজ পড়তেছে, পিছনে গিয়ে উচ্চ স্বরে কথা বললাম, তার নামাজে ডিস্টার্ব হলো, সেই ব্যক্তিও এই আয়াতের শাস্তির অন্তর্ভুক্ত হবে। ইমাম ইবনুল আরবি রাহিমাহুল্লাহ আহকামুল কোরআনে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, শুধু তাই না, একজন মানুষ নামাজ পড়তেছে মসজিদের ভিতর, পিছনে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত ইবাদত না, কোরআন তেলাওয়াতের দ্বারা তার নামাজে ব্যাঘাত ঘটতেছে, এই কোরআন তেলাওয়াতকারীও জালেম বলে এই গণ্য হয়ে এই আয়াতের শাস্তির অন্তর্ভুক্ত হবে। আহকামুল কোরআনে ইমাম ইবনুল আরবি রাহিমাহুল্লাহ এই মাসআলা লিখেছেন। সুতরাং মসজিদে যখন নামাজ হয়, আমরা যেন ঘূর্ণাক্ষরেও কথা না বলে, যদি জরুরতের কথা বলতে হয়, পিছনে গিয়ে এমন ভাবে নিচু গলাতে বলি যেন তার ডিস্টার্ব না হয়, তার নামাজের যেন ডিস্টার্ব না হয়। হাদিসে আসছে, কিয়ামতের আগে মসজিদের মাঝে মানুষ বসবে হালাকান হালাকান, গ্রুপ গ্রুপ করে বসবে, বসে দুনিয়াবি কথা বলবে, মসজিদের ভিতরে ইবাদত বন্দেগীর কোন সুযোগই থাকবে না। এর থেকে দুনিয়ার খুব কম মসজিদ আছে খালি এখন, কেয়ামতের সেই লক্ষণ, এমনকি মার্কাজ মসজিদও খালি না, কোন মসজিদ এখন আর খালি না। সুতরাং আমাদের এগুলো পরহেজ করা দরকার। আসলাম মসজিদে হল নেক আমল করার জন্য, যদি যেটুকু আছে এটুকু যদি লস করে মসজিদ থেকে যায়, তাহলে এর চেয়ে বড় হতভাগা আর কেউ হব আমরা। অনুরূপভাবে মসজিদে মানুষ আসবে, মানুষ চাঁদা দিবে, বাধা সৃষ্টি করলাম যে ওই মসজিদে চান্দা দিও না, ওই মসজিদে যায়ও না, সেই ব্যক্তিও এই আয়াতের শাস্তির অন্তর্ভুক্ত হবে। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবীলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। আর এই দিন ধর্মের মাঝে, কোরআনের মাঝে, নবীর সুন্নাতের মাঝে দোষ ত্রুটি তালাশ করে বেড়াবে যে ইসলামের এই জিনিসটা ভালো না, এই জিনিসটা যুগের জন্য উপযোগী না, এই জিনিসটা পারফেক্ট না, শুধু দোষ তালাশ করবে, দোষ তালাক করবে। ফেরেশতাদের লানত কাদের উপর? জালেম কারা, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবীলিল্লাহ, যারা দ্বীনের কাজে বাধা দিবে, ওয়াইয়াবগুনাহা ইওয়াজা, এবং দ্বীন ধর্মে শুধু ভুল তালাশ করে বেড়াবে। দেখেন, দ্বীন ধর্মের মাঝে কোনো ভুল নাই, দ্বীন ধর্ম তো সঠিক, তোমার চোখের মাঝে হল বেঈমানের চশমা পড়েছ। সাদা চশমা দিয়ে যদি দুপুরে দেখেন, দেখবেন যে সূর্যের আলো দেখা যাবে। নীল রঙের চশমা যদি দেখেন, দেখবেন যে আজকের সূর্যের রং নীল। লাল রঙের চশমা যদি চোখে দেন, সূর্যের আলো লাল মনে হবে। হলুদ রঙের চশমা দিলে সূর্যের আলো হলুদ মনে হবে। সূর্যের আলো কি আসলে হলুদ? সূর্যের আলো তো আপন গতিতে আছে, তোমার চশমার জন্য পরিবর্তন হয়েছে। দীন ইসলামের মাঝে কোনো ত্রুটি নাই। যদি কারো চোখে দীন ইসলামের ত্রুটির বিচ্যুতি ধরা পড়বে, মনে করবেন তোমার অন্তর নষ্ট হয়ে গেছে, তোমার চশমার মধ্যে, তোমার চোখের মধ্যে বেঈমানির চশমা পরানো হয়েছে। আর তারা আখিরাতকে অবিশ্বাস করত। অবাইনাহুমা হিজাবুন আলাল আরাফির রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম। তাফসীর আমরা শুনতেছি কোন সূরার থেকে? সূরাতুল আরাফ। আরাফ শব্দের অর্থ হল পরিচয়। এই জন্য আরাফাকে আরাফা বলা হয়, পরিচয়ের ময়দান। আরেকটি হল কি, আরাফ শব্দের অর্থ হল উঁচু স্থান, কোন পাহাড়ের টিলা, বিল্ডিং এর, দুর্গের উপর স্তর, এটাকে বলা হয় হল আরাফ। এই সূরাকে আরাফ কেন বলা হয়? এই সূরাকে আরাফ এই জন্য বলা হয়, আরাফ একটি জাহান্নাম এবং জান্নাতের মাঝে এক প্রাচীর থাকবে, এই প্রাচীরের নাম হল আরাফ। প্রাচীরটা কেমনে হবে? কিয়ামতে মৌলিকভাবে মানুষ তিনটি দলে বিভক্ত হবে, অকুন্তুম আজওয়াজান সালাসা, তিন দলে বিভক্ত হবে। জান্নাতীদের দুই দল, এক দল হল উচ্চস্তরের জান্নাতি আর নিম্নস্তরের জান্নাতি। অবিশ্বাসীদের, জাহান্নামীদের মৌলিকভাবে তাদের একটি দল, কিন্তু কয়েকটি ছোট ছোট উপদলও থাকবে। অবিশ্বাসীদের একটি, মুনাফিকদের একটি দল আলাদা আলাদা থাকবে। মুনাফিকরা তারা মুসলমানদের সঙ্গে ময়দানে মাহশার থেকে পুল সিরাত পার হওয়ার জন্য অন্ধকার ব্রিজ, কোনো আলো থাকবে না, নিজের আমলের কোয়ালিটি অনুযায়ী প্রত্যেককে হল লাইট দেওয়া হবে। কারো কারো লাইট পাহাড়ের মতো হবে বড়, কারো কারো লাইট হবে খেজুর গাছের মতো, কারো কারো লাইট হবে মানব দেহের সম পরিমাণ, আর সবচেয়ে কম যে লাইট পাবে তার বৃদ্ধাঙ্গুলির মাঝে একটু লাইট জ্বলবে জোনাকির পোকার মতো। এরা একসঙ্গে যেতে থাকবে, এই সময় এক অন্ধকার তাদেরকে ঘেরাও করে নেবে। অন্ধকার যখন ঘেরাও করে নেবে, তখন এই অন্ধকারে সবাই আচ্ছাদিত হয়ে যাবে। সেখান থেকে মোমেনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে ফেলবেন, আর মুনাফিকরা আলাদা হয়ে যাবে। এর মাঝে এক দেওয়াল করে দেওয়া হবে, এই দেওয়ালের নামই হল আরাফ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদে বলেন, يَوْمَ تَرَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ يَسْعَى نُورُهُمْ بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ بُشْرَاكُمُ الْيَوْمَ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। লাইট তাদের সামনে দৌড়াদৌড়ি করবে। এই আরাফের উপরে, অর্থাৎ জান্নাত আর দোজখের মাঝে এক প্রাচীর, এই প্রাচীরের নাম হল আরাফ। এদিক থেকেও জাহান্নামের কিছুটা তাবদা আসবে, জান্নাতেরও সুবাস আসবে, জান্নাতের মলায় হাওয়াও এদিকে আসবে। কাদেরকে সেখানে রাখা হবে? যাদের নেক আমল এবং গুনার পাল্লা 50-50 হবে, বরাবর হবে। ফামাং সাকুলাত মাওয়াজিনুহু, যার নেক আমলের পাল্লা ভারী হবে সে ব্যক্তি তো জান্নাতি, আর গুনার পাল্লা ভারী হলে জাহান্নামে। কারো যদি 50-50 হয়, আমাদের দেশে অনেক গাঁজাখড়ি ওয়াজ আছে না, অনেক গাঁজাখড়ি ওয়াজ আছে। আমি এইবার দেশে গেছি, একজন একটা সিএনজিতে যাচ্ছি, সিএনজি আলা সিএনজির মাঝে এক ওয়াজ দিছে, ওয়াজের মধ্যে এক গাঁজাখড়ি বক্তা বলতেছে, জিদ্দা সিপোর্টে আব্রাহা বাদশাহ যখন কাবা শরীফকে ধ্বংস করতে গেছিল, আব্রাহা বাদশাহ সোলজারকে আল্লাহ পাক আবাবিল দিয়ে ধ্বংস করে নাই, ধ্বংস করে ফেরেশতারা এই লাশগুলো নিয়ে এসে জিদ্দা লোহিত সাগরে ফেলে দিয়েছে, আজও পর্যন্ত সেই লাশগুলা ভাসতেছে। ওই বক্তা বলতেছে যে আমি নিজ চোখে দেখে আসছি। আমি বললাম, ইজিপ্ট থেকে তো আমি 7 সিপোর্ট দিয়ে গেছি, 7 যাওয়ার তৌফিক হয়েছে হজ আর উমরা মিলে 7, সুতরাং কোনদিন তো সিপোর্টে এতবার গেলাম, এরপরে তো জিদ্দা গেলে বেড়াতে গেছি সিপোর্টে কতবার, কোনো লাশ টাশ তো দেখি নাই। এ ধরনের গাঁজাখড়ি বক্তা আছে আমাদের দেশে অনেক। এই ধরনের এক বক্তা ওয়াজের আগে বলতেছে, এখানে যদি কোনো আলেম থাকেন, মাদ্রাসার স্টুডেন্ট থাকে, আমি তাদের সামনে ওয়াজ করব না, আপনি মেহরবানি করে চলে যান। সবাই চলে গেছে, একজন ছিল একটু টেটনা টাইপের, সে বলতেছে, হুজুর কি কয় শুইনে যাম। তখন এই ধরনের আজগবিয়া ওয়াজ শুরু করে দিয়েছে। ওয়াজ করার সময় বলতেছে, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের ঘটনা আমাদের দেশে খুব ফেমাস না, বক্তারাও এটাকে খুব রংচং দিয়ে মাখা বলে। সুতরাং দাজলা নদীর পাশে একটা গাছ আছে, সেই গাছের পাতা যদি শুকনায় পড়ে তখন এটা হলো ছাগল হয়ে দৌড়া চলে যায়, আর পানিতে পড়লে সেটা হলে ই হয়ে যায়, মাছ হয়ে দাজলা নদীতে চলে যায়। এখন ওইটা না মাদ্রাসার ছাত্র ওইটা বলতেছে, হুজুর বুঝলাম যে শুকনায় পড়লে পারে, ছাগল হলে দৌড়ায়, পানিতে পড়লে ই হয় মাছ হয়ে যায়, যদি অর্ধেক শুকনায় পড়ে আর অর্ধেক পানিতে পারে তাহলে কি হয়? এই জন্যই কইছি মাদ্রাসার ছাত্র থাকলে এখানে ওয়াজ করবো না, এই জন্য ধরনের ডিফিকাল্ট কোশ্চিন করতে পারে। এই জন্য যার নেক আমলের পাল্লা বরাবর হয়েছে 50-50 হয়েছে, সেই সমস্ত ব্যক্তিদেরকে নারী পুরুষকে এই প্রাচীরের উপর রাখা হবে। এই প্রাচীরের উপর কতদিন রাখবেন? আল্লাহ যতদিন চাইবেন। এরা আসলে জান্নাতি, কিন্তু কিছুদিন তাদের এই প্রাচীরে অবস্থান করা লাগবে। জাহান্নামের কালবৈশাখীর ঝড়ও আসবে, আবার জান্নাতের সকালের মৃদু মলয় হাওয়াও আসবে, এই অবস্থায় তারা থাকবে। এটি আল্লাহ পাক বলতেছেন, আর জান্নাতি আর জাহান্নামীদের মাঝে এক প্রাচীর করে দেওয়া হবে, ওয়ালাল আরাফি রিজালুন, আর আরাফের উপরে সেই প্রাচীরের উপরে কিছু নারী পুরুষ থাকবে, ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম, তারা প্রত্যেকেই নিজেদের মার্ক দ্বারা একজন আরেকজনকে চিনবে, পরিচয় থাকবে তাদের, এবং জাহান্নামীদেরকেও দেখবে এরা, জান্নাতীদেরকেও দেখবে। বার্লিন প্রাচীরের উপর উঠেছে, পশ্চিম জার্মানিও নজরে আসছে, পূর্ব জার্মানিও আসে, এই ধরনের সিস্টেম হবে। ওয়ানাদাউ আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, তারা যখন জান্নাতীদের দিকে দেখবে, জান্নাতীদের দেখে তারা বলবে, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, এর দুই অর্থ হতে পারে, এক অর্থ হলো আসসালামু আলাইকুম, হে জান্নাতীরা আসসালামু আলাইকুম, আপনারা সুখে শান্তিতে আছেন, আর এক অর্থ হলো সালামুন আলাইকুম, আপনারা নিরাপদে আছেন, আপনারা জানেন না এইদিকে কি গুজ্জ মারতেছে, আমরা তো দেওয়ালের উপর থেকে দুই দিকেই দেখতেছি, সালামুন আলাইকুম। লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, তারা এখনো পর্যন্ত এই জান্নাতে প্রবেশ করেনি এই আরাববাসীরা, ওয়া হুম ইয়াতমাউন, তবে দেলে দেলে আশা আছে আল্লাহ কোনো একদিন হলেও ধাক্কা দিয়ে এদিকে ফালা দেব, তাদের আশা আকাঙ্ক্ষা আছে। ওয়া ইযা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার, قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين. জান্নাতীদেরকে তো ফ্রি ভাবে দেখেছে, কিন্তু জাহান্নামীদেরকে দেখে সাহস পায় না। সুরিফাতের অর্থ হল কি? চোখের কোনা দিয়ে দেখা। ওয়াইদা সুরিফাত আবসারুহুম, জাহান্নামের দিকে তাকা সাহস পায় না, আবার যদি এদিকে ধাক্কা দেয় তাহলে তো কাম শেষ। এই জন্য চোখের কোনা দিয়ে যখন জাহান্নামীদেরকে দেখবে, তিলকা আসহাবিন নার, কালু, তখন সাথে সাথে বলবে রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন, হে আল্লাহ আমাদেরকে এই আরাফে রাখো, রাখো এই জালেমদের অন্তর্ভুক্ত করে এই জাহান্নামে ফেলো না। আল্লাহর কাছে দোয়া করবে। ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালান ইয়ারিফুনাহুম বিসিমাহুম قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون. আরব বাসীরা তো জান্নাতে কেউ দেখে, জান্নাত জাহান্নামীদের কেউ দেখে, জান্নাতের ভিতরে দেখবে অধিকাংশ নিঃস্ব দরিদ্র গরিব মানুষ, আর জাহান্নামের ভিতরে দেখবে বড় বড় শেঠরা, সব বড় বড় শেঠরা দরিদ্র মানুষদেরকে ক্রিটিসাইজ করে, উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, হে প্রতিপন্ন করে দরিদ্র মানুষদেরকে দেখে। যারে নামাজ পড়ে কি করবে? আল্লাহ যদি তার ভালো চাইতো তাহলে পারে যে দুনিয়াতেও তো তাকে সুখে রাখত, এরকম বলে না? দরিদ্রদের কেউ নাই, উত্তর দেওয়ারও কেউ নাই, যা বলে তাই শোনে নিঃস্ব অবস্থায়। এখন দেখবে যে জান্নাতের ভিতর অধিকাংশই হল দরিদ্র, যাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করত তারা এখানে জান্নাতে, আর যারা ক্রিটিসাইজ করত তারা জাহান্নামে। আরাববাসীরা তখন উপর থেকে বলবে ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালান ইয়ারিফুনাহুম বিসিমাহুম, আরাববাসীরা তারা জাহান্নামীদের কিছু ব্যক্তিদেরকে সম্বোধন করে বলবে ইয়ারিফুনাহুম বিসিমাহুম, যাদেরকে তারা তাদের চিহ্ন দেখে চিনবে, বলবে তারা বলবে কালু মা আগনা আনকুম জামউকুম ওয়ামা কুনতুম তাস্তাকবিরুন, তোমাদের না দুনিয়ায় এত লাঠিয়াল বাহিনী ছিল, এত জনগণ ছিল, জনবল ছিল, যে ডাক একটা দিছ আর ভাঙে চুরে আসতো প্রতিহত করার জন্য, কই আজকে তো জাহান্নামের আগুন থেকে এই লাঠিয়াল বাহিনী কোনো কাজে আইল না। এ কথা তখন তারা বলবে আগনা আনকুম জামউকুম ওয়ামা কুনতুম তাস্তাকবিরুন, আর তোমরা না এই দরিদ্রদের উপর অহংকার করতা, ফখর করতা, ক্রিটিসাইজ করতা, আজকে কোনো উপকার এলো না। তোমরাই ওই সমস্ত ব্যক্তি না যারা এই দরিদ্রদেরকে নিয়ে কসম করে বলতা যে আল্লাহ কোন রহমত এদের উপর নাজিল হবে না, আল্লাহ আমাদের দুনিয়াতেও ভালো রেখেছে আখেরাতেও রাখবে, এটা না কসম করে বলতা তোমরা দুনিয়া? আজকে কোথায় কসম তোমাদের? এইভাবে তারা তাদেরকে সম্বোধন করে বলবে, যতদিন আল্লাহর মঞ্জুর থাকবে এই টাইমটা শেষ হওয়ার পরে আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা করবেন, আরাববাসীদের নির্দেশ দেবে উদখুলুল জান্নাহ, হে আরাববাসীরা আমি আল্লাহ তোমাদের সবাকে ক্ষমা করে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের সবার জন্য নির্দেশ দিলাম, সবাই একসাথে জান্নাতে প্রবেশ করো। আরাববাসীরাই হল জান্নাতে প্রবেশকারের শেষ ব্যক্তি হবে, এরপরে আর জান্নাতে যাওয়ার কেউ থাকবে না। মুসলিম শরীফে যে হাদিস আসছে হামাগুড়ি দিয়ে জান্নাতে যাওয়ার এক ব্যক্তির কথা, সেটি হল হাশরের ময়দানের কথা। হাশরের ময়দানে শেষ ব্যক্তি হল জান্নাতে প্রবেশ করবে সেই ব্যক্তি, আর এর পরেও সর্বশেষ যারা জান্নাতে প্রবেশ করবে তারা হল আরাববাসী। এরপরে উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন, তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় ভীতি নাই, কোনো চিন্তিত হতে হবে না, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, সুখের জান্নাতে যাও। এইবার আগে তো জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে সম্বোধন করে বলেছিল, এইবার জান্নাতীরাও দেখবে, জাহান্নামীরা দেখবে কয়লার মতো পুড়ে গেছে তারা, কি ধরনের দুরবস্থা হবে তাদের।
وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا وَإِنْ يَسْتَغِيثُوا
পিপাসায় যখন কলিজা চৌচির হয়ে যাবে, পানির জন্য চিল্লাবে, তখন
পানির জন্য যখন চিল্লাবে, ইগাসু বিমা ইন কাল মুহলি
ইশবিল উজু, এমন উত্তপ্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে যে মুখের সামনে নেওয়ার সাথে সাথে বাষ্পের দ্বারা, পানির বাষ্পের দ্বারা তাদের নাক মুখের চামড়া সব গলে পানির কাপের ভিতর পড়ে যাবে। তখন তারা পান করতে চাইবে না, জোর করে মুখের মধ্যে ঢেলে দেওয়া হবে।
ইয়াতাজাররুহু ওয়ালা ইয়াকাদু ইসিগুহু ওয়া ইয়াতীহিল মাউতু মিন কুল্লি বাকাল আমা হুয়া বিমাইয়িত,
তারা উত্তপ্ত গরম পানি ঢক ঢক করে গিলবে, সব দিক দিয়ে মৌত যেন তাদেরকে ঘেরাও, অমা হুয়া বিমাইয়িত, কিন্তু তারা মরবে না।
লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা,
জাহান্নামের কশিনকালে এক ফোঁটাও কখনো গরম ঠান্ডা পানি আর কোন শরবত পানীয় পান করবে না। কি পান করবে?
ইল্লা হামিমাও ওয়া গাসসাকা,
শুধু উত্তপ্ত গরম পানি আর জাহান্নামীদের গলিত পুষ তারা হলো পান করবে। আগুনে পুড়ে শরীর দিয়ে গলিত পুষ বের হয়েছে, এই পুষ তাদের পান করতে দেওয়া হবে, দুর্গন্ধময় পুষ। এই জাহান্নামীরা দেখবে যে তার ভাই, তার চাচা নিকার ছিল, দিনদার ছিল, পরহেজগার ছিল, মুত্তাকি ছিল, জান্নাতের নাজু নিয়ামত ভোগ করতেছে, আর আজকে আমি জাহান্নামের ভিতর পুড়ে কয়লা হয়ে গেছি। তখন জাহান্নামীরা জান্নাতীদেরকে সম্বোধন করে বলবে,
ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ,
জাহান্নামীরা জান্নাতীদের সম্বোধন করে বলবে,
আন আফিদু আলাইনা মিনাল মা ইয়াউমিম মা রাসাকাকুমুল্লাহ,
হে জান্নাতীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত ধরনের খাদ্য দিয়েছে, আল্লাহ তোমাদেরকে হুর দিয়েছেন, গেলমান দিয়েছেন, পানীয় দিয়েছেন, শরবত দিয়েছেন, সারাবান তহুরা দিয়েছেন, তোমাদেরকে জঞ্জাবিল মিশ্রিত শরবত দান করেছেন, তোমাদেরকে চাওয়ার আগে তোমাদের খাদ্য উপস্থিত হয়ে যাচ্ছে, আমরা তো ক্ষুধার জ্বালায় আমাদের পেটের নাড়ি ছিঁড়ে যাওয়ার উপক্রম হচ্ছে, আর পিপাসায় আমাদের কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, সুতরাং শুধু বাটার তাগিদে তোমরা সামান্য একটু খাবার জান্নাত থেকে আমাদেরকে দাও, সামান্য একটু পানি আমাদেরকে দাও, আমরা তৃষ্ণাটা নিবারণ করি। জান্নাতীদের কাছে খাবার চাইবে, জান্নাতীদের কাছে পানি চাইবে, জান্নাতীরা কি বলবে?
قالوا ان الله حرمهما على الكافرين,
জান্নাতীরা উত্তর দিবে, হে জাহান্নামীরা, জান্নাতের সমস্ত খাদ্য এবং পানি আল্লাহ পাক জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন, সুতরাং এক লোকমা খাবারও তোরা পাবি না, এক ফোঁটা পানিও তোরা পাবি না।
قالوا ان الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا,
এই জাহান্নামে কারা হবে? আল্লাহ পাক বলেন,
الذين اتخذوا دينهم لهوا ولعبا,
যারা নাকি দিন ধর্মকে খেল তামাশা বানাইছে, দিন ধর্মটাকে একটা খেল তামাশা মনে করেছে, যে এটা একটা খেল তামাশা, নামাজ পড়লাম, এটা একটা প্র্যাকটিস হলো, একটা এনজয় হলো, একটা ব্যায়াম হলো, খেল তামাশা, দিনের হুকুম একটা মানলাম, দশটা মানলাম না, কি হয়েছে? তাই খেল তামাশা বানাইছে যারা,
আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহবাও ওয়া লাইবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া,
আর দুনিয়ার জিন্দেগি যাদেরকে ধোকার মধ্যে ফেলে দিয়েছে, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, দুনিয়ার জৌলুস, দুনিয়ার নাম যশ, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, এগুলো যাদেরকে ধোকার মাঝে ফেলে রেখেছে, যাদের সমস্ত চিন্তা চেতনা দুনিয়া কেন্দ্রিক, আখিরাতকে বিলকুল ভুলে গেছে, দুনিয়ার সুখকে একমাত্র সুখ মনে করেছে, দুনিয়ার ক্ষমতাকে একমাত্র ক্ষমতা মনে করেছে, দুনিয়ার শান্তিকে একমাত্র শান্তি মনে করেছে। সারাটা দিন রাত শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া।
বল তো সিরুনাল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বল তো সিরুনাল হায়াত দুনিয়া,
তোমরা দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপর প্রাধান্য দাও।
ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা,
অথচ আখিরাত দুনিয়ার চেয়ে উত্তম এবং চিরস্থায়ী। দুনিয়ার কোন নিয়ামত এটা চিরস্থায়ী না। কত রাজা বাদশার সুরম্য অট্টালিকা ছিল, আজকে কোথায় সেটা? ভূতত্ত্ববিদরা আজকে মাটি খুঁড়ে করে সেগুলো বের করতেছে। কোথায় সেই জৌলুস সেই রাজা বাদশাদের? আমার যৌবন ধরে রাখার জন্য মানুষ কত চেষ্টা করে, কিন্তু এই যৌবন ধরে রাখা যায় না। একদিন বার্ধক্যর চরম কবলে নিপতিত হতে হয়। যেইভাবে দুর্বল হয়ে দুনিয়া আসছিলাম, ওইভাবে দুর্বল হয়ে বিছানায় পড়ে থাকতে হয়। যৌবনকে ধরে রাখা যায় না। দুনিয়ার কোন নিয়ামত স্থায়ী না, এবং দুনিয়ার কোন জিনিসে উত্তম না আখেরাতের তুলনায়। দেখেন দুনিয়ার সুন্দর করে খাবার পাক করেছেন, এই খাবার আপনি ফ্রিজে রাখেন নাই, দুই দিন তিন দিন তারপরের দিন দুর্গন্ধে এই সুস্বাদু খাদ্যের কাছে আর যাওয়া যাবে না। যেই দেহের উপরে এত বোতল লোশন খরচ করলাম, এত সাবান দিলাম, এত কিছু করলাম, আজকে দেহপিঞ্জির থেকে আজকে আমার রুহটা বের হয়ে যাক, তিন দিনও এই দেহ রাখা যাবে না। পচে গলে সব নিঃশেষ হয়ে যাবে, মানুষ দুর্গন্ধে আর কাছে যেতে পারবে না। দুনিয়ার কোন নিয়ামত চিরস্থায়ী না, কোন নিয়ামত উত্তম না। সেই জন্য আল্লাহ পাক বলতেছেন, অগররাত হুমল, যারা দিন ধর্মকে খেল তামাশা মনে করেছে, আমরা দিন ধর্মকে খেল তামাশা মনে করতেছি। আজকে আমরা ধর্ম পালন যারা করতেছে তারাও দিন ধর্মকে খেল তামাশা বানাইছি, একটা মানে দশটা অবজ্ঞা করি, তাহলে এটা খেল তামাশা না কি? আবার এটা হলো খেল তামাশা। দিন ধর্ম যারা মানবে তারা পূর্ণ মানবে, একটা মানলাম দশটা মানলাম এটা হলো দিন ধর্ম নিয়ে খেল তামাশা। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহবাম ওয়া লাইবা ওয়াগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, আর দুনিয়ার জিন্দেগি যাদেরকে ধোকায় ফেলে দিয়েছে। সাহাবায়ে কিরাম দিন ঠিক রেখে দুনিয়া ঠিক রাখতেন, আর আমরা দুনিয়া ঠিক রেখে দিন ঠিক রাখি। দুনিয়া ঠিক রাখার পর যদি দিনের কিছু করা যায় নফল হিসাবে, সেইটুকু আমরা করি। আর সাহাবায়ে কেরাম দিন ঠিক রেখে দুনিয়া বিসর্জন দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগান পরিদর্শন করতে গিয়েছেন, আসরের জামাত মিস হয়ে গেছে, আসরের নামাজ জামাতে পড়তে পারেন নাই, নামাজ কাজা হয় নাই, আসরের জামাত কাজা হয়ে গেছে, জামাত ছুটে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কান্না শুরু করলেন যেন কেউ মারা গেছে, এবং বললেন, যেই দুনিয়ার লোভে, যেই বাগানের লোভে আজকে আমার আসরের নামাজের জামাত ছুটে গেছে, উশহিতুকুম আন্না বুস্তানি সাদাকা, তোমরা সাক্ষী থাকো যেই দুনিয়ার লোভে, যেই বাগানের লোভে আমার জামাত ছুটে গেছে, এই বাগানকে আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। এটি হলেন সাহাবায়ে কেরাম। আর আমরা দুনিয়াটা ঠিক 16 আনার জায়গায় 32 আনা ঠিক রাখব, এরপরে যদি দিন ধর্ম কিছু করা যায় তো করলাম, এরপরেও ভাবি যে বিরাট পরহেজগার আমি, বিরাট মোত্তাকি, এটাই হলো দিনের সাথে খেলকুদ। আর দুনিয়ার জিন্দেগি নিয়ে আজকে আমি ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, দুনিয়ার সব কিছু, দুনিয়া দুনিয়া করতে করতে আমাদের মৌজ যেন দুনিয়া দুনিয়া বলতে বলতে না হয়ে যায়। মানুষের আমল যেটা হয় তার মৌতের সময় সেই কথাই আসে। এক ক্যান্সার রোগীকে নিউ ইয়র্কে দেখতে গেছি, ডাক্তার টাইম দিয়ে দিছে এক মাস বাঁচবে, তার ছেলে জোর করে আমাকে তৌবা পড়ানোর জন্য হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে চাচাকে কই, যে আপনার আর কোনো আশা আকাঙ্ক্ষা বাকি আছে? কয় আমাকে দেশে নিয়ে যান, আমার ছেলেকে বলেন দেশে নিয়ে যান, কারণ বাড়ি একটা শুরু করেছি সেটা ছয় তালাটা কমপ্লিট করতে পারি, ছয় তালাটা কমপ্লিট করব। আমি বললাম যে ছয় তালা কমপ্লিট করার আগে মাটির নিচের তালাটা আগে কমপ্লিট, বেসমেন্টটা কমপ্লিট করেন। আপনার তো এক মাস পরেই, হতে পারে এক মাসের আগেই বেসমেন্টে যাওয়া লাগবে। সেই বেসমেন্টের জন্য কি করেছেন দেখেন, মারা যাবে, নিশ্চিত মারা যাচ্ছে, এখনো ছয় তালা কমপ্লিট করে। এটা একটা এক্সাম্পল, আমরাও কিন্তু তার চেয়ে কম না। এরকম অবস্থা আমাদের নিজেদেরও। অগররাত হুমুল হায়াতুদ দুনিয়া ফালিয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। আল্লাহ পাক ঘোষণা করবেন, ফালিয়াওমা নানসাহুম, হে জাহান্নামীরা, যতই চিল্লাও আর যতই কান্দো আর যতই কষ্টে থাকো, 500 বৎসর পর্যন্ত তারা চিল্লাবে, 500 বৎসর পর্যন্ত চিল্লা তারা নিজেরা নিজেরা বলবে, আচ্ছা জান্নাতিরা জান্নাতে কিসের জন্য গেছে? তখন তারা বলবে, তারা ইবাদত বন্দেগীতে সবর করেছে, গুনাহ থেকে বাঁচার জন্য সবর করেছে, বিপদে সবর করেছে। সুতরাং জাহান্নামে আমরা জ্বলতেছি, আমরা সবর করে দেখি। 500 বৎসর আর চিল্লাবে না, 500 বৎসর পরে জবাব আসবে যে চিল্লাও আর না চা। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। ধৈর্য ধরো আর অধৈর্য হও, চিল্লাও আর চুপ করে থাকো, কোনো লাভ নেই, এই জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। আজকে শেষ পর্যন্ত তারা গিয়ে জাহান্নামের দ্বাররক্ষী ফেরেস্তাকে বলবে, দ্বাররক্ষী ফেরেস্তার নাম কি? মালিক। ওয়ানাদাও ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক, তুমি একবারে শাস্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দাও। মালিক 500 বৎসর পর্যন্ত চুপ থাকবে, উত্তর দিবে না, গম্ভীর স্বরে 500 বৎসর পর জবাব দিবে। ক্বালা ইন্নাকুম মাকিসুন, হে জাহান্নামীরা, তোরা নিঃশেষ হবি না, জাহান্নাম থেকে বেরো হবে না, এই জাহান্নামেই তাদের অনন্তকাল, ফরেভারের জন্য তাদের থাকা লাগবে। তা আল্লাহ পাক বলবেন, ফালিয়াওমা নানসাহুম, চিল্লাও আর অধৈর্য হও, আজকে আমি আল্লাহ তোমাদের ভূক্ষেপ করব না। কামানাসুলি কায়াউমিহিম হাদা, যেরূপে তোমরা আজকের এই দিনের শাস্তির কথা দুনিয়ায় ভুলেছিলা। অমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আর তারা আমার আয়াতকে অস্বীকার করেছিল, আমার আয়াতকে তারা অস্বীকার করেছিল, এই জন্য আমি আল্লাহ আজকে তোদের দিকে ভূক্ষেপ করব না, তোদের কথা শুনব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভয়াবহ জাহান্নামের শাস্তির থেকে বাঁচার এবং জান্নাতি মানুষ করে গড়ে তোলার জন্য আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। যে কোনো একটা আমলকে জীবনের পাথেও বানা নেন, সেই আমলের হালতে আপনার মৌত হবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে প্রিয় আমল ছিল কোরআন তেলাওয়াত। যখন শহীদ হয়েছেন, শাহাদতের আমিয়ে সুধা পান করেছেন কোরআন তেলাওয়াত অবস্থায়। আমাদের নিউ ইয়র্কে বাংলাদেশে এক ইমাম ছিলেন, কয়েক বছর আগে তারাবিন নামাজে তার প্রিয় আমল ছিল, তার সঙ্গে অনেক সফর করেছি আমি, দেখতাম যে 5 মিনিট টাইম পেয়েছে, রেল স্টেশনে হোক এয়ারপোর্টে হোক 5 মিনিট হাতে টাইম আছে, সাথে একটা জায়নামাজ রাখতেন, কয় 2 রাকাত নামাজ পড়ে নেই। মানুষ গল্প গুজব করতেছে, এর মধ্যে বলে যে 2টা রাকাত নামাজ পড়ে আসি, নামাজকে হ্যাবিট বানাইছিলেন। তারাবিন নামাজে ইমামতি করতেছেন, সুরায় রুম পড়েছেন, স্বাভাবিক পড়ার চেয়ে 1 রাকাতে যতটুক পড়া লাগে তার চেয়ে বেশি পড়লেন, পরে রুকু করেছেন, সেজদায় গেছেন, সেজদায় যাওয়ার সময় একটা বিকট আওয়াজে আল্লাহু আকবার বলে সেজদায় গেছেন। এখন 3 মিনিট যায়, 5 মিনিট যায়, আর সেজদার থেকে ওঠে না। শেষ পর্যন্ত এক মুসল্লি মাথা তুলে দেখে যে কাত হয়ে পড়ে আছে, 911 কল করেছে, পুলিশ এসেছে, অ্যাম্বুলেন্স আসছে, হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা ঘোষণা করলেন যেখানে পড়ে গেছেন ওখানেই মারা গেছেন। দেখেন রমজান মাসে, সেটা বেজোর রাত ছিল, মেবি লাইলাতুল কদরের রাত, লাইলাতুল কদরের রাতে নামাজের লিডিং অবস্থায় কোরআন তেলাওয়াত অবস্থায় আপনি আসলানি ভাই সাহেব, তখন আনোয়ার সাহেব হুজুর সানিসাইড মসজিদের ইমাম, সানিসাইড উস্তাইড মসজিদের ইমাম, নিজের আমলের একটা হ্যাবিট বানা আনেন। ইউনাইটেড ন্যাশনে আমাদের এক খুব ক্লোজ ফ্রেন্ড একজন ডক্টর আছেন, ডক্টর মোয়াজ্জেম, উনি একটা ঘটনা নিজের বাস্তব কথা বললেন। ঢাকাতে ওনার এক প্রতিবেশী আছে, সিনেমা হলের মালিক, মৃত্যুসজ্জায় শায়িত, ডাক্তার সাহেব দিনদার মানুষও আবার ডাক্তারও, সুতরাং ওনাকে নিয়ে গেলে তৌবা পরানের কাজও হবে, চিকিৎসাও হবে, এই জন্য প্রতিবেশী হিসাবে ওনাকে নিয়ে গেছে। উনি সিমটম দেখে বুঝেছেন এই রোগী ফেরার মতো রোগী না, তখন চিকিৎসা বাদ দিয়ে বেচারাকে কালেমা কুলেমা পড়ান যায় কিনা, তৌবা টৌবা করান যায় কিনা, রিলিজিয়াস দিকটাকে তিনি শুরু করে দিয়েছেন। উনি নিজে বললেন যে আমি চাচাকে বলি যে চাচা আপনি আমার সাথে সাথে একটু কালেমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূল, যতবারই বলি কালেমা পড়েন, চাচা বলে যে হাউস কি ফুল, হাউস কি ফুল, হাউস কি ফুল, হাউস কি ফুল বলতে বলতে তার মা ইন্তেকাল হয়ে গেল। হাউস কি ফুল, হাউস কি ফুল, এর অর্থ কি? এর অর্থ হল সিনেমা হলের মালিকরা ম্যানেজারকে জিজ্ঞেস করে প্রত্যেক দিন টেলিফোন করে, আজকে কি সিনেমা হল ফুল হয়েছে, তাহলে বেশি টাকা টিকিট বিক্রি হয়েছে, মাল বেশি হয়েছে, সারা জীবন হাউস কি ফুল, হাউস কি ফুল করে গেছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে হাউস কি ফুল হয়ে। দেখেন এগুলা ইব্রতের জন্য বলা হয়, লেসনের জন্য বলা হয়। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মওত হলো কোরআন তেলাওয়াতে, রিসেন্টলি ইমাম সাহেবের মওত হলো সেজদার ভিতরে। সেই জন্য আমরা একটা নেক আমলকে নিজের জিন্দেগীর নেক আমল বানা নেই, হয়তো কোরআন তেলাওয়াত ভালো লাগে, কোরআন তেলাওয়াতকে নেক আমল হ্যাবিট করে নেই, নফল নামাজ পড়তে ভালো লাগে, নফল নামাজটাকে আমার হ্যাবিট বানা ফেলি, জিকির আজকার করতে ভালো লাগে, জিকিরটাকে আমি হ্যাবিট করে নেই, কারো কারো দরুদ শরীফ পড়তে ভালো লাগে, দরুদ শরীফটাকে আমি হ্যাবিট বানা নেই, দেখবেন যে আপনার মওত এই নেক আমলের উপর হবে। আর কোন গুনাকে যদি অভ্যাসে পরিণত করে ফেলে, নাফরমানিকে যদি অভ্যাসে পরিণত করে, আল্লাহ না করুক সেই নাফরমানির উপর আমার মওত হয়ে যায় কিনা। এই জন্য আমরা যে কোনো নেক আমলের উপর ওঠার জন্য চেষ্টা করি। রমাদান মাস আসছে, এই মাসটি হল ইবাদতের মাস, বন্দেগির মাস। দেখেন 10 দিন চলে গেছে, টের পাইছেন, মনে হচ্ছে যে 10 দিন গেছে, কিন্তু 10 দিন গন, আর মাত্র 20 দিন আছে। হিসাব করে দেখে আমরা কাউন্ট করি এই 10 দিনে আমি কতটুকু ইবাদত বন্দেগী করেছি, দেখবেন যে ইবাদতের খাতা এখনো শূন্য। কয় রাকাত নফল নামাজ পড়েছি, কয় পারা কোরআন তেলাওয়াত করেছে, কতটুকু জিকির আজকার করেছে, দেখবেন যে তেমন কিছুই নাই, উল্লেখযোগ্য কিছুই নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় প্রতি রমজানে দিনে এক খতম কোরআন তেলাওয়াত করতেন, রাতে তাহাজ্জুদ আর তারাবি মিলে আর এক খতম তেলাওয়াত করতেন, 60 খতম কোরআন তেলাওয়াত করতেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায়। ব্যস্ততা কি আমাদের চেয়ে কম ছিল না বেশি ছিল? অর্ধ দুনিয়ার খেলাফত এবং ঝঞ্ঝামুখর পরিবেশ, তখন ব্যস্ততা বেশি না আমাদের চেয়ে কম? কত বেশি ছিল! ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমামে শাফি রাহিমাহুল্লাহ, এই মনীষীগণ রমাদানে 40-45 খতম কোরআন তেলাওয়াত করতেন, 40-45 খতম পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেন। আমরা কয় খতম? এক খতম যদি টাইনা টুইনা দিতে পারি, মনে করি যে মাশা আল্লাহ, আরাব পার হয়ে, জাহান্নাম পার হয়ে, আরাব পার হয়ে জান্নাতের একদম মিডিলে পৌঁছে গেছি, কারণ এক খতম কোরআন শরীফ করে ফেলছি, বিরাট কিছু করে ফেলছি। 2 রাকাত নফল নামাজ পড়লে তো আর খুশিতে আত্মহারা হয়ে যায়, এটিকে আমার জন্য যথেষ্ট, আমার জন্য যথেষ্ট না। সেই জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন। যে কয়টা দিন আছে আমরা খাওয়া দাওয়ার পিছনে, ইফতারের পিছনে, এগুলোর পিছনে সময় কমায়, ইবাদত বন্দেগীকে আমি বাড়া দিই। ঘুম কমাই, কথা বলা কমিয়ে দেই, আমার কাজকর্মকে একটু টেনে নিয়ে আসে আর ইবাদত বন্দেগী বাড়াই। না জানি এই রমাদান কার জন্য জীবনের আখেরি রমাদান, কেউ বলতে পারেন যে এই রমাদান আমার জীবনের আখেরি রমাদান কিনা? কত মানুষ গত রমাদানে বেঁচে ছিলেন, সুস্থ ছিলেন, আজকে তারা কবরে এমন ভাবে শুয়ে আছেন তাদের কবর ওপেন করলে কয়েকটা হাড্ডি ছাড়া কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। হতে পারে আগামী রমজান পর্যন্ত আমার লাশ পচে গলে মাটিতে খেয়ে ফেলবে কবরের ভেতর, আর কেয়ামত পর্যন্ত আমার রমাদান নসিব হবে না। সেই জন্য রমাদান আছে, রমাদানকে আমরা কিমত করি, তৌবা করি, আল্লাহর কাছে ইস্তেগফার করি, গুনাহ মাপ চাই রমাদানে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্দি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, বেশি বেশি করে নফল নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, এই ইবাদতগুলো আমরা বাড়াই। অবহেলায় যেন আমাদের সময়টা কেটে না যায়, নইলে কিয়ামতের দিন শুধু কিয়ামত অত দূরে যাওয়া লাগবে না, মালাকাল মউতের দৃশ্যত হওয়ার সময় আফসোস শুরু হয়ে যাবে। এই আফসোস কবরে গিয়ে বাড়বে, ময়দানে হাশরে গিয়ে আরো বাড়বে। আল্লাহর দরবারে যখন হিসাবের জন্য দাঁড়াবো, আমলনামা নেকি পাল্লায় বদির পাল্লায় উঠানো হবে, তখন আরো বাড়বে আফসোস করতে করতে আমার জিন্দগি চলে যাবে। সেই জন্য ভাইরা আছেন, বোনরা আছেন, আমি আমার নিজের নফসকেও আমি নসিহত করি যে রমাদানের আমরা ইবাদত বন্দেগী বাড়াই। আমাদের দেখেন কোনো ইবাদত বাড়ে নাই, মাগরিবের পরে আমরা একজন দুই রাকাত নফল নামাজ পর্যন্ত পড়ি না। দেখেন মাগরিবের দুই রাকাত সুন্নতটাও অন্য অন্য সময়ের চেয়ে আমরা শর্ট করে ফেলছি যে খাওয়া লাগবে। দেখেন দুই রাকাত নফল নামাজ আমরা পড়ি না। তাহাজ্জতের অবস্থা তো আল্লাহই জানে, কারণ হলো ওজোর তো একটা আছে, শুইতে শুইতে একটা বাজে, তিনটার দিকে হলে আবার ওঠা লাগে, তাহাজ্জত পড়ব কখন? টাইমিং তো ভাই তাদেরও তাই ছিল, তাদেরও তো 24 আওয়ার এর টাইমিং ছিল, আমাদের সেই টাইম। সেই জন্য ধোকায় যেন না পড়ি, প্রত্যেক নামাজের পরে আজ থেকে এরাদা করি কমপক্ষে দুই রাকাত নফল নামাজ পড়বো, এক্সেপ্ট আসরের নামাজ আর ফজরের নামাজ, যেহেতু আসরের পরে নফল নামাজ নাই, ফজরের পরেও নফল নামাজ নাই, তাছাড়া অন্য নামাজের পরে আমি দুই রাকাত করে কমপক্ষে নফল নামাজ পড়বো। ইনশাল্লাহ এটা পারবো না, ইনশাল্লাহ আজকের থেকে মাগরিব থেকে শুরু করি আমরা। খানা পাইলে পাইলাম, না পাইলে পাই, আরে ভাই এই খাদ্য না খাইলে আর দুনিয়ায় খাবার নাই, খাবার আছে, আর আপনাকে মাহরুম করবে না কেউ। সুতরাং একটু দুই মিনিট দেরি হলো, পাঁচ মিনিট দেরি হলো, আমি খাই, দুই রাকাত করে নফল নামাজ পড়ি। এবং প্রত্যেকেই আমরা আজ থেকে যদি তাহাজ্জত শুরু না করে থাকি, আজ থেকে তাহাজ্জত পড়ি, তাহাজ্জত পড়ি আজকে, যদি শেষ রাতে উঠে পড়ার ভরসা না থাকে আগ রাতেই পড়ে নেই। একটা মাসআলা এটা হলো আমাদের কনফিউজ করে দেয়। দেখেন কোরআন হাদিসের সমস্ত কমান্ডিং ভার্ব এটা ওয়াজিব আর ফরজের উপর ইউজ হয় না। এই উসুলে ফিকা, উসুলে হাদিস না জানার কারণে কিছু মানুষ তারা হলো বিভ্রান্ত হয়ে যায়। কমান্ডিং ভার্ব কোরআন এবং হাদিসে কমান্ডিং ভার্ব সেটি হলো 18টা মিনিংয়ে ইউজ হয়, কখনো কখনো ফরজ হয়, ও আকিমুসসালাহ ফরজ অর্ডার, ও আতুজ যাকা কমান্ডিং ভার্ব নামাজ ফরজ, রোজা ফরজ, কখনো কখনো জাওয়াজের জন্য আসে, কখনো কখনো মুস্তাহাবের জন্য আসে, জায়েজের জন্য আসছে, তার দৃষ্টান্ত ওয়াইদা হালাল তুম ফাসতাদু, যখন তোমরা হজের মৌসুমে কোরবানি করার পরে চুল কাটলে হালাল হয়ে যায়, তোমরা যখন হালাল হয়ে যাবে তখন ফাসতাদু তোমরা শিকার করো, পশু শিকার করো, পাশি শিকার করো, তাহলে তো হজে যাইতেই বন্দুক একটা নেওয়া লাগবে, তাই না? ফাসতাদু কমান্ডিং ভার্ব, এর অর্থ কি? এর অর্থ হলো ইহরাম অবস্থায় শিকার করা, পশু শিকার করা, পাখি শিকার করা হারাম ছিল, এখন এই হারামকে উঠিয়ে এটাকে জায়েজ করে দেওয়া হল, এখন আর হারাম নাই। তাহলে দেখেন কমান্ডিং ভার্ব এখানে জায়েজের উপর ইউজ হয়েছে। তাহাজ্জত নামাজ, বেতের নামাজ, শেষ নামাজ হওয়া উত্তম, এই হাদিসটা হল মুস্তাহাবের উপরে, ফরজের উপরে নয়। মুস্তাহাবের মুস্তাহাব সুরত হল শেষ নামাজটা বেতরের নামাজ হওয়া, এটা হলো উত্তম। কিন্তু এর অর্থ এই নয় যে বেতেরের নামাজ পড়ে ফেললে আর তাহাজ্জুদের নামাজ পড়া যাবে না, মুস্তাহাবের খেলাফ হলো কিন্তু অনুত্তমের খেলাফ হলো। কিন্তু উত্তম তরিকা হলো লাস্ট নামাজটা হবে হলো বেতেরের নামাজ। সেই জন্য অনেকের মিস আন্ডারস্ট্যান্ডিং আছে এখানে, বেতের পড়লে আর তাহাজ্জুদের নামাজ পড়া যাবে না, এটা হলো গলত কথা। তাহাজ্জুদের নামাজের টাইম আর তারাবির টাইম এক, ইশার ফরজ নামাজ পড়া হয়ে গেছে, টাইম শুরু হয়ে গেছে, এটা সবহে সাদেক পর্যন্ত টাইম আছে। সেই জন্য তাহাজ্জুদের নামাজ লাস্ট নাইটে পড়া হলো উত্তম। লাস্ট নাইটে পড়ার উঠে জাগ্রত হয়ে পড়ার উপর যদি কারো যদি নিজের উপর ভরসা না থাকে, তাহলে সে যেন শোয়ার আগেই যেন তাহাজ্জুদ পড়ে শোয়, তাও তাহাজ্জুদের সওয়াব পাবে। সওয়াব একটু কম হবে কিন্তু তাও তো সওয়াব হবে। এই জন্য আমরা যেন আজ থেকে তাহাজ্জুদের নামাজটা ইনশাআল্লাহ পড়ব, ইনশাআল্লাহ সবাই ওয়াদা করি ইনশাআল্লাহ দুই রাকাত করে নফল পড়ব কমপক্ষে, আর তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ। আর যারা কোরআন শরীফ পড়তে জানেন তারা মিনিমাম একটা অ্যামাউন্ট প্রত্যেক দিন পড়বেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যারা পড়তে জানেন না সিডি দিয়েতে হলেও ইনশাআল্লাহ শুনবেন, গাড়ির মধ্যে দিয়ে কম্পিউটারে দিয়ে সিডি হলেও শুনবেন, চুপ করে শুনবেন। সিডির মধ্যেও তো আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে, ইজ্জতের সাথে মহাব্বতের সাথে শুনবেন ইনশাআল্লাহ। এই আমল গোড়া আমরা করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইনশাআল্লাহ নেক আমল করে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক এই রমাদান যেন আমাদের জন্য মাগফিরাতের সবব হয়ে যায়, আল্লাহ পাক যেন এই রমাদানের ভিতরে আমাদের গুনাহ মাফ করে আমাদেরকে যেন নিষ্পাপ শিশুর মতো আল্লাহ পাক যেন করে দেন আমাদেরকে। আল্লাহ পাক যেন যেই উদ্দেশ্যে তাকওয়া পরহেজগারি অর্জনের উদ্দেশ্যে রমাদানের সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, আমরা যেন মুত্তাকি হয়ে যাই। মোত্তাকি যে ব্যক্তি হবে তার ভাষাতেও মোত্তাকি হবে, অ্যাটিচিউডে মোত্তাকি হবে, আচার আচরণে মোত্তাকি হবে, ইবাদতে মোত্তাকি হবে, লেনদেনে মোত্তাকি হবে, মুআমালাতে মোত্তাকি হবে, মুআশারাতে মোত্তাকি হবে। আর যদি মুখে মিঠা কথা হল লেনদেন ঠিক নাই, এটা গলত মোত্তাকি, এটা ধোকাবাজ মুনাফেক। মোত্তাকি যে ব্যক্তি হবে সর্বক্ষেত্রে তার মোত্তাকি হওয়া লাগবে। আল্লাহ পাক আমাদেরকে সিয়াম সাধনার পরিশ্রমের মাধ্যমে রিয়াল মুত্তাকি হওয়ার তৌফিক দান করে।